तब नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय रक्षासुरविकृता रूपाम् अशुद्ध बुद्धे दुषणं मुक्षबन्धुं जघ्ने चतुर्दश सहस्र अपारनीय कदण्डपाणी रतमान बभासु तुच्छं सुता कथा श्रवणदीपितादिसेन समतोपकृष्ट मारुतम आसु निशिखेन तथा कम उग्रह थी। तो नव श्लोक बनना का फिर से तो गुस्सा में अभी सकल हम संक्षेप बोले चलाम राक्षसस्त्र विकृत रूपम अशुद्ध बुद्ध है। राक्षसस्त्र रावण ने भगवे सुखना का अशुद्ध बुद्धि जार बुद्धि कामेर द्वारा कलुषित ताकि भगवान रामचंद्र लक्षण माध्यम विकृत करें तार रूपे तस्या खर त्रिस्तर दूषण मुख्य बंधु तार जो मुख्य बंधु खर त्रिस्तर दूषण जघ्ने तक बध कर संगे संगे चतुर्दश सहस्र अपारणीय चौदह हजार अपराधेय शक्ति सम्पन्न राक्षस के बध कर तो कदंड पानी रतमान उपास कदंड पानी हाथे धनुष बाण धारण करे भगवान रामचंद्र जंगल भ्रमण एवं अति कष्ट सहयोगे से बास कर तो जखन दंडकारण्य भगवान एवं बास कर घटना घटल कि ना सीता कथा श्रवण निर्मित हित सहन सीता देवी कथा श्रवण करे तार रावण दश कंधरे न रावण जिले काम भाव जागृत तहन से कि ना सिस्टम अति अद्भुत प्रपुषा अति अद्भुत रूप धारण कर मारिचके पाठ तो पाठिए रामचंद्र के आश्रम तो उपकृष्ट आश्रम के दूरे नहीं गेल तक भगवान रामचंद्र मारिचम आशु विशिखेन तथा कम उग्र रामचंद्र तक जे भाव महादेव दत्त के बध कर मारिच के से भाव बध कर राक्षस अधमेन विकवत वितीर्ण असमक्षम वैदेह राज दुहितरी उपजया पितायम तावने कृपण वत्ययम युक्त स्त्री संगीनां गतिमिति प्रथयं चचार राक्षस अधमेन राक्षसदर मध्य अधम जे रावण तिनी की करेछिलेन ना ब्रिकबर चिता बाघर मतन से बोलते ही विदेह राजा तार दुहित मान तार कन्या के विपिन असमक्ष जंगले जखन तीन एकाकी छे समय ताके हरण कर तो तक रामचंद्र भ्राता बने त्रिपनवत स्त्रीया विजुक्त तो स्त्री तार पत्नी थके विच्छिन्न हो भाई के लिए दिनवत जंगले भ्रमण कर तो स्त्री संगीन गतिविधि प्रथम चचार स्त्री संगीत जे यम दुख दुर्दशा दुखमय परिणत होपर यही भाव निजर व्यक्तिगत दृष्टान द्वारा स्त्री संग दुखमय परिणति तीन प्रदर्शन करें तो एगार नंबर श्लोक पर्यटन যা কিছু বর্ণনা করা হয়েছে এতে সব কিছু অরণ্যকাণ্ডের কথা বলা হয়েছে। তো সকালে আমরা অযোধ্যাকাণ্ড সমাপ্ত করেছিলাম। তো কারো মনে আছে কোন কোন ঋষি ঋষিকে দর্শন করে রামচন্দ্র এগোচ্ছেন? কোন ঋষি, একটা ঋষির নাম না প্রথম কার সঙ্গে কোন ঋষি দেখা হলো, প্রথমে কার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, প্রথমে গল্পের সঙ্গে দেখা হলো বিশ্বামিত্র। তো বিশ্বামিত্র দেখা হলো যে যজ্ঞ করতে সে অসুরদেরকে বধ করতে, যেমন বনবাসে গেলে রামচন্দ্র প্রথম বনবাসে বেরিয়ে কার সঙ্গে দেখা হয়? ভরদ্বাজ মুনির আগে কার সঙ্গে দেখা হয়েছিল? ভরদ্বাজ ঋষির আগে গুহক রাজার সঙ্গে দেখা হয়েছিল। গুহক রাজা, গুহক রাজার পরে ভরদ্বাজ মুনির সঙ্গে দেখা হয়। তো ভরদ্বাজ মুনির কাছ থেকে খবর নিয়ে কোথায় গেলেন? চিত্রকূটের বাল্মীকি ঋষির সঙ্গে আসছেন। বাল্মীকি ঋষির কাছ থেকে কোথায় গেলেন? অত্রিমুনি আশ্রম গেছে, অত্রি অনুষ্ঠার সঙ্গে দেখা হয়েছে। তো অত্রিমুনি আশ্রম দেখা করে তারপর অত্রিমুনির কাছে খবর নিয়েছেন তিনি দণ্ডকারণ্যে যাবেন। তো আজকে আমরা তার দণ্ডকারণ্য প্রবেশের কথা আলোচনা করব। তো রামচন্দ্র দণ্ডকারণ্যে সীতা লক্ষ্মণকে নিয়ে পৌঁছেছেন। তো দণ্ডকারণ্য ছিল হাজার হাজার মুনি ঋষিদের বাসস্থান। তো চিত্রকূটের মতন দণ্ডকারণ্য পরিবেশ সুরম্য ছিল, বিশেষ করে মুনি ঋষিদের বাসস্থানের দরুন সে স্থানটি আরো সুন্দর হয়ে উঠেছিল, খুব পবিত্র। তার প্রাকৃতিক সৌন্দর্য যেরকম অত্যন্ত সুন্দর ছিল, মুনি ঋষিদের বেদমন্ত্র পাঠের শব্দ তরঙ্গের দ্বারা সে স্থানটি আরো পূত পবিত্র হয়ে উঠেছিল। যখন রামচন্দ্র গিয়ে দণ্ডকারণ্যে পৌঁছেছেন তখনকার সেখানকার মুনি ঋষিরা তাকে খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছেন, তাকে কুটির প্রদান করেছেন আর সেখানে কিছুদিন অবস্থান করে রামচন্দ্র ভগবান তখন লক্ষ্মণকে সঙ্গে নিয়ে আরো গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে। তো গভীর অরণ্যে প্রবেশ করে রামচন্দ্র কি কিভাবে বিভিন্ন অসুরের সম্মুখীন হয়েছেন তা আমরা প্রথমে শ্রবণ করব। তো রামচন্দ্র সুপর্ণাখা লীলা পঞ্চবটীতে পৌঁছবার পরে কার কার সম্মুখীন হয়েছেন? তো দণ্ডকারণ্যে প্রবেশ করে সে রাত্রিস্থান যাপন করে। পরবর্তী দিন সকালে যখন রামচন্দ্র সীতা লক্ষ্মণকে নিয়ে ঘন অরণ্যের মধ্যে প্রবেশ করছেন তো রামচন্দ্রের সঙ্গে প্রথম রাক্ষস সাক্ষাৎ হয়। সে রাক্ষস ছিল অত্যন্ত ভয়ঙ্কর, তার নাম ছিল বিরাট, বিরাট রাক্ষস, বিরাট সত্য। তারা দেখছি বিরাট ভয়ঙ্কর রাক্ষস, সে মূর্খ চর্ম ধারণ করেছে, না মূর্খ চর্ম ব্যাঘ্র চর্ম ধারণ করেছে, বিভিন্নভাবে রক্ত লেগে আছে, তার চোখগুলো ভিতরে ঢুকে গেছে, খুব তীক্ষ্ণ দান, বিরাট বড় পেট। সে রাক্ষস কি করছে না কাঁধে একটা কুঠার ধরেছে আর কুঠারটা ঝুলিয়ে রেখেছে, কি কি ঝুলিয়ে রেখেছে মন দিয়ে শুনুন। তো সে রাক্ষস ঝুলিয়ে রেখেছে, সে কুঠারে ঝুলে রেখে মেরে সদ্য মেরে নিয়ে এসে খাবার জন্য দুটো সিংহ, চারটে বাঘ, দুটো কি ওর বাংলা কি বলতাম যাই না, শিয়াল, ওকে শিয়াল ধরে নিয়ে এসে দুটো শিয়াল আর দশটা হরিণ, একটা হাতি, এইসব সদ্য করে টকটপে রক্ত ধরছে আর ঘাড়ে করে ধরতে থাকে। এখন মূর্ত মৃত্যু যেন দেখল, মৃত্যু যেন মূর্তরূপ ধারণ করে রয়েছে।
আর সে রাক্ষসে এসে শাস্তি করেছে, যুদ্ধ টুদ্ধ করবার আগে ঝপ করে সীতাদেবীকে ধরেছে। তো রাক্ষস সীতাদেবী ধরেছে, দেখে রামের অবস্থা মানে কি কি বলবো খারাপ। রামের মন, রাম অত কষ্ট পেয়েছে। তো বাল্মীকি ঋষি বলছেন তার পিতার মৃত্যু তো অত কষ্ট পায় না, তার সামনে একটা রাক্ষস সীতাদেবীকে ধরেছে। তো রামের মন্ত্রণ ভেঙে গেছে। লক্ষ্মণ বলছে আরে এগুলো মন্ত্রণ ভেঙে বসলে হবে, হ্যাঁ এগুলো যুদ্ধ করতে হবে। তো রাম জিজ্ঞাসা করছেন, হ্যাঁ তো রাক্ষস জিজ্ঞাসা করছে তোমরা কে, তোমরা কি দুঃসাহস করে এই জঙ্গলে প্রবেশ করেছ। রাম বলছেন আমি দশরথের পুত্র, আমরা ক্ষত্রিয়, তোমার কি দুঃসাহস আমাকে আমাদেরকে এরকম বাধা দেওয়া। তো সে বলছে আমি হচ্ছে এখানকার রাক্ষস বিরাট, যাবা রাক্ষসের পুত্র, তা আমি তপস্যা করে সিদ্ধিপ্রাপ্ত হয়েছি যে কোনো অস্ত্রের দ্বারা আমার মৃত্যু হবে না। তো প্রথম তো দেখে বলল যে আমরা তোমাদের দুজনকে মেরে রক্ত পান করব, আর তোমাদের স্ত্রীকে আমি বিবাহ করবো, ইয়ে আমার স্ত্রী হবে, সেটাকে ধরে নিল যে আমার স্ত্রী হবে, তোমাদের রক্ত পান করবো। তো কথাবার্তা হওয়ার পরে তার মন একটু সরল হয়েছে মনে হয়, বলছে আমি ব্রহ্মার বর পেয়েছি, কোনো অস্ত্রে আমার মৃত্যু হবে না, তোমরা বরঞ্চ চলে যাও, তোমাদের তোমাদের খাবো না, কিন্তু এটাকে এখানে রেখে দিয়ে যাও। আর তখন রাম লক্ষ্মণ শুনে তাদের তার শরীর কাঁপছে, তো দুজন ধনুষবান বাহিনী করেছে, আর ধনুষবান রামচন্দ্র মারছে, মানে কয়েকটা ধনুষবান মারছে, ধনুষ দিয়ে মারছে, তীরগুলো কি করছে আসার রাক্ষস খেয়ে ফেলছে, খেয়ে ফেলতে আর কিছু মুখ থেকে পড়ে যাচ্ছে। তো এইরকম কিছু যুদ্ধ হওয়ার পরে তখন রামচন্দ্র তীর মারছে, তখন রাক্ষসটা কি করছে সীতাদেবকে ছেড়ে দিয়ে রাম লক্ষ্মণ দুজনকে ধরেছে, ধরে কান্ধে বসে জঙ্গলে নিয়ে পালাচ্ছে। তো সীতাদেবী বলছে আরে না 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 ওকে আমাকে নিয়ে যাও, ওদের রেখে দাও, আমাকে নিয়ে যাও, ওদের রেখে দাও। তো রাম লক্ষ্মণ দেখছে মহাসমস্যা, কিন্তু তো ব্রহ্মার বর পেয়েছে না, যত তীর মানলে কি হবে, তার মরছে না। তখন রামচন্দ্রকে একটা কান্ধে বসিয়েছে, লক্ষ্মণকে একটা কান্ধে বসিয়েছে, বিরাট, তার নাম হচ্ছে বিরাট রাক্ষস, বিরাট বিরাট না বিরাট। হ্যাঁ তো লক্ষ্মণ বলছে একে তো অস্ত্রদের মারা যাচ্ছে না, কিছু করা আছে না, তুমি একটা হাত ঘুরে ঘুরে ভেঙে ফেলো, আমি একটা হাত ঘুরাবো। দুই ভাই দুই কান্ধে বসে, লক্ষ্মণ একটা হাত ঘুরে ঘুরে ভেঙে ফেলেছে, রাম একটা হাত ঘুরে ফেলে ধাপাস করে সে পড়ে, তুমি পড়েছে মরে না। তো বর প্রাপ্ত হয়েছে পর্বত, তো মূর্ছা পরে একটা লক্ষ্মণ খুব খুশি দেখছে ওকে, আর কোনো মতেই মরছে না। তখন রাম লক্ষ্মণ চিন্তা করছে, তো রাম বলছে এটা কাজ করো, এটা কোনো মতে মরছে না, তা গর্ত তৈরি করো, তোমরা তোমরা গর্ত করো, তা গর্ত ভিতরে পুঁতে ফেলো। যখন এই বিরাট রাক্ষস এই গর্ত করো তোমার মুখে পুঁতে ফেলতে আমি শুনেছে, তখন বিরাট রাক্ষস বলছে যে আমি চিনতে পেরেছি তোমরা কে, না হ্যাঁ তো তার নিজের পূর্ব জীবনের কথা বলছে, বলছে পূর্ব জীবনে আমি একজন গন্ধর্ব ছিলাম, তুম্বুর গন্ধর্ব ছিলাম, তো আমি গন্ধর্ব ছিলাম, তো আমি রম্ভা নামক অপ্সরা থেকে খুব আসক্ত ছিলাম, কামাসক্ত ছিলাম, সেজন্য আমাকে কুবে অভিশাপ দিয়ে এই রাক্ষস শরীর প্রাপ্ত করে অভিশাপ দিয়েছিল। তুমি কুবের কাজ বলেছিলাম এই অভিশাপ থেকে কি করে আমি রক্ষা পাবো, তুমি কুবের বলেছিল যখন দুজন ভগবান যখন আসবে তোমার হাত তুমি ভেঙে দেবে, ভেঙে তোমাকে পুঁতবে মাটিতে, তখন উদ্ধার হবে, আবার সে গন্ধর্ব রূপ পাবে। তো আমি বুঝতে পেরেছি তোমরা সেই দুজন এসেছ, তোমরা আমাকে মাটিতে পুঁতাও, তখন আমি তোমাদেরকে এটা ভালো উপদেশ দেবো, ভালো করে বলছে তোমরা এখান থেকে যাও, সরভঙ্গ ঋষির সঙ্গে দেখা করো, পরবর্তী ঋষি অত্রি ঋষির পরে রামচন্দ্র দেবের সরভঙ্গ ঋষি, সরভঙ্গ সরভঙ্গ ঋষির আশ্রমে তুমি যাও, তোমরা যাবে তো সরভঙ্গ ঋষি তোমাদেরকে ভালো উপদেশ দেবে। তো এইভাবে রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন যে আমি একে পায়ে চেপে রেখেছি, তুমি একটা গর্ত বানাও। তো রামচন্দ্র পায়ে চেপে রেখেছেন, গর্ত বানিয়েছে, তার ছেলেকে উচ্চ চিৎকার করে গর্ত পুঁতে দিয়েছে, তোমাকে দিব্য শরীর লাভ করে সে स्वर्ग चले गए। तो प्रथम राक्षस रामचंद्र बनवास के प्रथम राक्षस के वध करते तार नाम की विराट राक्षस, विराट राक्षस जबा जबा राक्षस पुत्र। तापर प्रथम ऋषि सेखने देखेछेन दंडकारण्य गए सरभंग ऋषि, तो सरभंग ऋषि आश्रम जो गए तक दूर थे देखें सरभंग ऋषि आश्रम इंद्र बसी आछे, तार रथ आछे इंद्र, इंद्र बोले बुझते पेरेछेन तार रूप देखे तार रथटा नीचे माटीते लागछे ना। तो इंद्र सब देवता नहीं सरभंग ऋषि के आलोचना करछेन, राम लक्ष्मण सीता जन प्रवेश करछेन तखन इंद्र की करते से स्थान त्याग कर चले गए रामचंद्र देखा ना दी, क्योंकि से चाहे रावण के बध करार पर रामचंद्र से देखा कर। तब सीता राम लक्ष्मण के सर्वभंग ऋषि प्रणाम कर सर्वभंग को उधर के वेलकम स्वागत जानिए से। तो रामचंद्र जिज्ञासा कर जे इंद्र क्या ना अपना कैसे इसे लो, तो सर्वभंग बोल जे आम जो तपस्या करछि आमार तपस्यार फलस्वरूप आम ब्रह्मलोक जेते हबे। तो इंद्र एसेछिलो रथ निये आमाके ब्रह्मलोके निये जाओयार जन्य ना, आमी शुनते पेरेछि जे तुमि काछाकाछि एसेछो तोमार दर्शन करे तारपर आमी ब्रह्मलोके जाबो। तो सेदिन आमी जाइ ना, आमी अपेक्षा करे आछि कारण मुनिसरा तो त्रिकालर तो छिले तार स्त्री शुनते पेरेछेन। तो सर्वभंग ऋषि बोलछेन, तो सर्वभंग ऋषिके जिज्ञासा करछेन रामचंद्र যে আমরা এই জঙ্গলে কোথায় থাকবো আমাদেরকে বল। সরভঙ্গ ঋষি বলছেন তুমি সুতীক্ষ্ণ ঋষির আশ্রমে যাও, এই দুই নম্বর ঋষি এটা সুতীক্ষ্ণ ঋষি, তো সুতীক্ষ্ণ ঋষি ঋষির আশ্রমে যাও সে তোমার সব ব্যবস্থা করবে। তাহলে সরভঙ্গ ঋষি বলছেন যে তুমি একটু অপেক্ষা করো, তোমার সামনে আমি দেহত্যাগ করতে চাইছিলাম সুতীক্ষ্ণ ঋষি। তখন সরভঙ্গ ঋষি কি করছেন সব কাঠ কাঠ ব্যবস্থা করে আগুন ধরে কাঠের মধ্যে সেখানে রামচন্দ্রকে দর্শন করে প্রণাম করে সে অগ্নির মধ্যে প্রবেশ করে দীর্ঘ শরীর লাভ করে চলে গেছে স্বর্গ আরম্ভ করে। তো এভাবে প্রথম অসুর রাক্ষসকে বধ করালো বিরাট রাক্ষস, প্রথম ঋষি দর্শন করেছেন দণ্ডাকারণ্যে সরভঙ্গ ঋষি। তো সর্বঙ্গ ঋষি পাঠালেন যে সুতীক্ষ্ণ ঋষি আশ্রমে যা। তো যখন সীতারাম লক্ষ্মণ তারা এরকম আরব্বর অরণ্যে প্রবেশ করেছেন, বহু মুনি ঋষি এসে রামচন্দ্রের সঙ্গে মিলিত হয়েছে। তো মুনি ঋষি তাদের দুঃখের কথা বলছেন, রাক্ষসরা কিভাবে এটাকে আক্রমণ করেছে, শুধু আক্রমণ করেছে মুনি ঋষিটাকে শব্দ খেয়ে ফেলছে। তো মুনি ঋষিরা কি করেছে না, সমস্ত রাক্ষসরা যে মুনি ঋষিদের খেয়ে তাদের হাড় কঙ্কাল পড়িয়ে আছে পাহাড়ের মতন, তো সেগুলো দেখিয়েছে। তো তখন রাম খুব ক্রোধান্বিত হয়ে গেছেন, খুব ক্রোধান্বিত হয়ে গেছেন যে আমি ক্ষত্রিয়, আমি আপনাদের সেবক, আমি শপথ করছি এই সমস্ত রাক্ষসদেরকে আমি বিনাশ করব। তো এইভাবে করে তারপরে সুতীক্ষ্ণ বলছেন আমি তো আপনার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম এখানে, আপনি এসেছেন তো আমার এই কুটিরে আপনি অবস্থান করুন। তো রামচন্দ্র বলছেন না না, এটা আপনাদের ঋষিদের আশ্রম, আমি এখানে থাকবো না, কেন আমি আমি আমরা থাকলে কেন হরিণ শিকার করব, তো হরিণ শিকার করলে আপনাদের মানে বিশৃঙ্খলা হবে, পরিবেশ নষ্ট হবে, তো আমরা দণ্ডকারণ্যে যাব সেখানে যেন মুনি ঋষির আশ্রম দেখব। তখন সুতীক্ষ্ণ ঋষি বলছেন ঠিক আছে তোমরা যাও, ইয়ে মুনি ঋষির আশ্রম দেখে আবার ফিরে আস, হ্যাঁ ফিরে আস। তো এরকম মুনি ঋষির দশ বছর মুনি ঋষিদের আশ্রমে ঘুরে ঘুরে আবার সুতীক্ষ্ণ ঋষির আশ্রমে সীতারাম লক্ষ্মণ ফিরে গেছে। তো সুতীক্ষ্ণ ঋষির আশ্রম থেকে যখন ঘোর অরণ্যের মধ্যে প্রবেশ করছেন তখন তো রামচন্দ্র খুব ক্রোধ দেখিয়েছেন, আমি ধনুষ বান্ধে সমস্ত রাক্ষসদেরকে বধ করবো আর হরিণদের কয়েকদিন ক্ষত্রিয়ের কর্তব্য হরিণদেরকে মারছেন। তো সীতাদেবী যেতে যেতে রাস্তায় বলছেন যে এই জড়জগতের প্রভাব, রামকে বোঝাচ্ছেন দেখা এই জড়জগতের মায়ার প্রভাব খুব বেশি, জড় প্রকৃতির প্রভাব খুব বেশি, বড় বড় মনীষীদের পতন করিয়ে দিয়ে, হ্যাঁ, তারা মহাত্মা, তারা খুব শ্রেষ্ঠ পুরুষ, এই জড় প্রকৃতি অত শক্তিশালী, তাদের পতন করিয়ে দিয়ে রামচন্দ্রকে বুঝাচ্ছে। তো তখন তিনি বলছেন একটা সুন্দর জিনিস, যে তিন প্রকারের পাপ আছে, রামকে বুঝাচ্ছে সীতাদেবী, তিন প্রকারের পাপ হচ্ছে, একটা পাপ হচ্ছে যে নিজের কথা রক্ষা করতে পারে না, একরকমের পাপ, কথা দেবে তা রক্ষা করবে না, একরকমের পাপ। তারপরে পাপ হচ্ছে পর স্ত্রী সঙ্গ যে করবে, অবৈধ সঙ্গ, সে একটা পাপ। তবে তৃতীয় পাপ হচ্ছে, সীতাদেবী বলছেন যে তোমার শত্রু নয়, যে শত্রু নেই তবু তাকে তুমি নিষ্ঠুরঙ্গন বধ করবে, এই তিনটে তিন প্রকার পাপ আছে। তো সীতাদেবী বলছেন আমি দেখছি তোমার চরিত্র খুব ভালো, প্রথম দুটো পাপ তো তোমার মধ্যে নেই, তুমি যে কথা দিয়ে কথা রাখবে না সেরকম স্বভাব তো তোমার নেই, যে কথা দেবে কথা রক্ষা করবেই, সেটা তো প্রমাণ হয়েছে। আর এটাও আমি জানি তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য কাউ কোন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখো না, কিন্তু তোমার মধ্যে একটা ভুল আছে, তুমি একটা পাপ করছো। রামকে বলছেন যে কি পাপ, তুমি নিরীহ, তোমার যে শত্রু নাই তাদের তুমি বধ করছ, তো এটা হচ্ছে একটা বিরাট পাপ। তো একটা দৃষ্টান্ত দেখছি, দেখো তুমি যে ধনুষবান হাতে ধরেছ, এই ধনুষবান সব কিছু সমস্যা আছে, তা হাতে থাকলেই তুমি মারবে সব সময়, এই ধনুষবানকে ছাড়বে না, অস্ত্র ধারণ করবে না। তো রাম বলছেন যে ক্ষত্রিয় ধনুষবান ধারণ করবে, বলছে না এই ধনুষবান ধারণ করলেই তুমি লোক মারবে। তাহলে দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা ঋষি সীতাদেব বলছেন রামচন্দ্রকে, ও তপস্যা করে খুব শক্তিবান হয়েছে, তো দেবতাদের পদ ইন্দ্রপদ নিয়ে যাবে, তো ইন্দ্র কি করছেন তার ছদ্মবেশে এসে একটা তরোয়াল নিয়ে এসেছে, তরোয়াল আনে ঋষিকে আশ্রমে এসেছেন, বলছেন আমার একটু কাজ আছে তুমি যাচ্ছি কোথায়, এই তরোয়ালটা তোমার ঘরে সুন্দর করে রেখে দেবে, এটাকে তা সুরক্ষা করে রাখবে। তো তরোয়ালটা রেখে ইন্দ্র চলে গেছে, তো ঋষি তো তরোয়ালটা রাখতে হবে, মানে সুরক্ষা করবে, ঋষিকে তরোয়ালকে চুরি করে নিয়ে যাবে কি করবে, তো ঋষি সবসময় তরোয়ালের যত্ন করছে, আর যখন জঙ্গলে যেখানে তরোয়ালটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে, আর তরোয়ালটা সঙ্গে থাকলে কি করবে, কিছু পেলে মারবেই, তখন মারতে শুরু করছে, তখন মারতে 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 অত পাপ করেছে তো নরকে গিয়েছে। তো সীতাদেব বলছে ধনুষবান সঙ্গে থাকলে তুমি মারবে, তো পরের যে অনিষ্ট করতে হয় তাহলে কি করতে হবে, শুধু তরোয়াল তার ঘরে রেখে দিয়ে আসা, বাস আর কিছু করতে নেই, আসতে সব কাজ ঠিক হয়ে যাবে। আমি ছোটবেলায় শুনেছি তোমার কোনো শত্রু থাকে, তো শত্রুর বাড়িতে কি করবে, আগে তো এইরকম টেলিভিশন কম্পিউটার রেডিও সব ছিল না, তখন তখন কি ছিল জানো, রেডিও আসার পূর্বে কি ছিল, গ্রামফোন, গ্রামফোন দেখেছো তোমরা, তোমরা গ্রাম যারা বয়স্ক লোক দেখেছো তোমরা গ্রামফোন দেখে না, আমার বাড়িতে একটা গ্রামফোন ছিল, আমার মা বলছিল যে কেউ যদি তোমার শত্রু হয় তাহলে তার বাড়িতে একটা গ্রামফোন উপহার দিয়ে আসবে, না কেন না গ্রামফোনটা বাড়িতে থাকলে গ্রামফোন চালাতে একটা পিন লাগে কিনতে, ওর পিন কিনতে কিন্তু গরিব হয়ে যাবে, মানে গ্রামফোন নিয়ে চালাবে, গ্রামফোন যে এত বড় চাকা আছে কি তার একটা গ্রামফোন দেখেছে, মানে কোথায় টিভিতে দেখেছে, ওইটা প্লে কি এটাকে বলে ডিস্ক বসাবে আর কাঁটাটা সেখানে দিয়ে দেবে, এটা তাহলে গান গাইবে। তো সেই রকম সীতাদেবী বুঝাচ্ছে যে এই ইন্দ্র তার শত্রুতা করে গিয়ে তাকে তরোয়াল রেখে দিয়েছে, সেটা এই অবস্থা হয়ে গেল। তাহলে এসব বলে দেয় দেখো তুমি তো তখন হে আমার প্রিয় স্বামী, তো এই ব্রাহ্মণ অত তপস্বী শ্রেষ্ঠ হয় তার পতন হয়ে গেল। তখন রামচন্দ্র বলছেন না, তখন বলছে আমি তো নারী, আমি তোমার কাছে বড় বড় কথা বলছি, আমার কি বুদ্ধি আছে, হ্যাঁ তোমার মনে যা লাগলো আমি বললাম, তোমার যদি মনে হয় তুমি গ্রহণ করবে। তখন রামচন্দ্র বলছে না না, যারা মিত্র তারাই মনকে ভালো না লাগার মতন কথা বলে, যেটা ভালো লাগে না, তুমি আমাকে ভালো না লাগার মতন কথা বলেছো কেন? তুমি আমার আসল যারা তোমার আসল মিত্র যারা শত্রু তারা এসে খুব ভালো ভালো মন ভুলা নিয়ে কথা বলে, কিন্তু দেখো আমি তো ক্ষেত্রে আমি শপথ করেছি, তো এই জীবন এই 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 লীলাতে আমি সমস্ত অপরাক্ষতকে বধ করি। সেদিন আমার একটা কথা মনে পড়ে, আমাকে একজন বৈষ্ণব বলেছিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু অত কৃপাময় কেন, রাম কৃষ্ণ নরসিংহ সব তো ভগবান, সবাই তো কৃপাময়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু সময় বলেছে কৃষ্ণ বলছেন যে পরিত্রাণে সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ হই এই কারণে। যে মহাপ্রভুর ক্ষেত্রে কি বলা আছে, তিনি করুণায় অবতীর্ণ কল, তিনি করুণা করে অবতীর্ণ হয়েছেন। তো কি বৈশিষ্ট্য রয়েছে, কৃষ্ণের মধ্যে কি করুণা নেই, নরসিংহের মধ্যে করুণা নেই, রামের মধ্যে করুণা নেই, করুণার দরুন তো ভগবানের ধরাধানে আসছেন। তো তাদের করুণা আর মহাপ্রভুর করুণার মধ্যে কি পার্থক্য, আর মহাপ্রভু কেন অত করুণাময় হয়েছে, তারা তো ভগবান, মহাপ্রভু তো ভগবান, এক ভগবান, তো মহাপ্রভু তো কারুণ্যতার বৈশিষ্ট্য কি? তো সে বৈষ্ণব বলছিলেন আমাকে যে সীতা দেবী যখন এইরকম রামচন্দ্র রাক্ষসদেরকে হাড় কঙ্কাল পর্বতের মতো দেখেছেন তো খুব ক্রোধান্ত হয়ে গেছে, তার চোখ লাল হয়ে গেছে, ঠোঁট কামতে শুরু করছে, তখন বলছে আমি সমস্ত পৃথিবী যত রাক্ষসকে শেষ করে দেব। তখন নাকি সীতাদেবী বলেছে না না তুমি এরকম করবে না, তো উনি বলছিলেন যে সীতাদেবী সবাই মা, তো রাক্ষস হলেও তার নির্দেশ রাক্ষসের তুমি কেন মারবে, তোমার তো শত্রু নাই, এরকম বলেছেন, তারা আমার সন্তান তুমি এইভাবে তাদেরকে বধ করবে না। তখন রামচন্দ্র বলেছেন না না ওই তখন এই অস্ত্র ধারণ ধনুষ ধারণের কথা বারণ করেছেন। তো রামচন্দ্র ঠিক আছে এইবার আমি ক্ষত্রিয়গুলো জন্ম লাভ করেছি, এবার আমি এই জন্মে আমি অস্ত্র ধারণ করব, কিন্তু পরে জন্মে যখন আমি আসব তখন আর অস্ত্র ধারণ করব না। তো রাম জন্মের পরে দ্বাপর যুগে ভগবান কিরূপে এসছেন, কৃষ্ণরূপে এসেছেন। তো কৃষ্ণরূপে যখন ভগবান এসছেন বৃন্দাবনে যতদিন ছিলেন ততদিন কিন্তু অস্ত্র ধারণ করেনি, কোনো অস্ত্র দিয়ে কাউকে বধ করেনি, পুত্রনাকে বধ করেছেন, সংকটাসুরকে বধ করেছেন, অভাসুরকে বধ করেছেন, বকাসুরকে বধ করেছেন, কাউকে হাত দিয়ে কাউকে পা দিয়ে, হ্যাঁ কিন্তু অস্ত্র দিয়ে বধ করেনি। তো রাধারানী বলছেন আরে তুমি যে বলল হ্যাঁ অস্ত্র ধারণ করবে না, তাই তো আমি তো অস্ত্র ধারণ করছি না। তো কৃষ্ণ বলছে আমি তো অস্ত্র অস্ত্র ধারণ করছি, আমি তো মারছো তুমি, হ্যাঁ যতদিন যতদিন রাধারানীর সঙ্গে ছিলেন কৃষ্ণ অস্ত্র ধারণ করেছেন, যদি রাধারানী যদি দ্বারকা এসেছেন তখন অস্ত্র ধারণ করেছেন। তো রাধারানীকে চিন্তা করছেন যে মহাসমস্যা হলো, অস্ত্র ধারণ করছে করছে না কিন্তু তবু তো মারছে, তখন নাকি গৌরাঙ্গের যখন ভগবান এসছেন রাধারানী মনে করছেন যে আমি সঙ্গে থাকলে শুধু হবে না আমি এর মধ্যে প্রবেশ করে আসবো, তাহলে একে মারার থেকে বাঁচা হবে। তাই এই গৌরাঙ্গ স্বরূপের বৈশিষ্ট্য হচ্ছে তো ভগবান কেন অত কৃপাময় হয়ে গেছেন, ভগবানের যার করুণা তো করুণা আছে, তো তার সঙ্গে রাধারানী প্রবেশ করেছেন তার মধ্যে প্রবেশ করে ভগবানকে আরো করুণাময় করেছেন। তাই অন্য সমস্ত অবতারে ভগবান অসুরদেরকে বধ করে উদ্ধার করেন, গৌরাঙ্গ অবতারে কোনো অসুরকে বধ না করে উদ্ধার করেছেন, কিন্তু রাধারানীকে সঙ্গে নিয়ে মিলিত চল, রাধাকৃষ্ণের মিলিত চল। তো এখানে বাল্মীকি সেই কথা একটা হিন্টস দিয়েছেন, তা আমাদের বৈষ্ণবরা সেখান থেকে আরো বর্ণনা করেছেন। তো সীতারাম লক্ষ্মণ এরকম কথোপকথন করতে করতে আসছে, তো হঠাৎ একটা সুন্দর লেক হ্রদ দেখছেন, সুতরাং তারা হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছে হ্রদের ভিতর থেকে সুন্দর আওয়াজ আসছে, খুব সঙ্গীত আওয়াজ আসছে, বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। তখন রামচন্দ্র জিজ্ঞাসা করছেন একটা ঋষি পাশে ছিলেন ধর্মভৃত ঋষিকে জিজ্ঞাসা করছেন যে এই কি রহস্য, আমরা তো কাউকে দেখতে পারি না, এই জনশূন্য স্থান, এই হ্রদের ভিতর থেকে সুন্দর সুন্দর আওয়াজ আসছে, কি ব্যাপার? এই বৃত্তান্ত আপনি জানেন? কারণ ধর্মবৃত ঋষি বললেন, যাহা এই হ্রদের নাম আছে পঞ্চ অপ্সরা। কি নাম? পঞ্চ অপ্সরা হ্রদ। তো মন্ডকর্ণী ঋষি তার যোগ তপস্যার ফলে এই হ্রদকে সৃষ্টি করেছিলেন। মন্ডকর্ণী ঋষি এই হ্রদকে সৃষ্টি করে 10,000 বছর এখানে তপস্যা করছিলেন। তো 10,000 বছর দৃঢ় তপস্যা করার ফলে দেবতাদের একদম মানে ভয়ভীত হয়ে গেছে, যে মন্ডকর্ণ ঋষি যদি তপস্যা সিদ্ধি পায় তাহলে তো আমাদের পোস্ট যাবে। তো দেবতারা কি করেছে, না 5টা অপ্সরাকে পাঠিয়েছিলেন। যে 5টা অপ্সরা আছে বিভিন্ন নৃত্য ভঙ্গি করে এই ঋষিকে প্রতারণ করিয়েছিল। তো যখন কোনো মুনি ঋষিরা এইরকম ভালো কঠোর তপস্যা করে, ইন্দ্র দেবতারা কি করে, রম্ভা মেনকা আদি অপ্সরাদেরকে পাঠিয়ে দিই। তো সেই জন্যে মুনি ঋষিদেরকে পতন করাবার কারণ হয়। তাই কোনো যোগীর পতনের বিভিন্ন কারণ আছে। যোগী যদি কুসঙ্গ পায়, কুসঙ্গের ফলে ভক্তের পতন হয়ে যায়। যতবার ভালো ভক্ত হলেও কুসঙ্গ পেলে এরকম সঙ্গ সঙ্গে বলছিল, সঙ্গ করতে হবে কীরকম সঙ্গ করতে হবে বলছিল, কবাডি খেলার মতন, হ্যাঁ ছুঁয়ে চলে আসছে, বেশি সঙ্গ করলে বাস পতন হবে। আরও পতন হয় কেন, না পূর্ব সংস্কার, তার জন্য আমাদের পতন হয়। আমরা পূর্বে অনেক কুকর্ম করেছি, এখন তো হঠাৎ ইস্কনে যুগে সাধু হয়ে গেছি, পান খাবো না, সিগারেট খাবো না, মাছ খাবো না, মাংস খাবো না। ট্রেনে যখন যাওয়া হচ্ছে পাশের লোক বিড়ি খাচ্ছে, গন্ধ আছে, আহা বিড়িটা খেলে কি ভালো হয়, মনে যাচ্ছে, তখন আবার আনা তরুণ হবে। তো পূর্ব সংস্কারের ফলে পতন হবে, কুসংস্কারের ফলে কুসঙ্গের ফলে পতন হবে, তারপরে অসাবধানতার ফলে পতন হবে। তো ভক্তি জীবনে সবসময় সাবধানে থাকতে হবে, এইটা পতনের কারণ। আর একটা পতনের কারণ বলা আছে বৈষ্ণব অপরাধ, এর সব থেকে ডেঞ্জারাস কারণ। বৈষ্ণব অপরাধ করলে আমাদের পতন হবে। আর একটা পতনের কারণ আছে দেবতারা পতন করা, দেবতারা পতন করে দেবে। তাই দেবতাদের প্রতি কখন কর্তৃত্ব আমাদের করা উচিত না, দেবতাদের প্রতি উপহাস করা উচিত না, দেবতাদেরকে ভগবানের ডান হাত বাম হাত বলে মনে করতে হবে, শাস্ত্রে বর্ণনা করে মনে করতে হবে না, তারা ভগবানের ডান হাত আর বাম হাত। শাস্ত্রে এখানে বলা আছে যে দেবতাদের প্রতি শ্রদ্ধা না করে সে কৃষ্ণ ভক্তি পাবে না। দেবতাদের প্রতি শ্রদ্ধাশীলতা হবে, তাদের কৃপা আশীর্বাদ পেতে হবে। আর সর্বোপরি পতনের কারণ হচ্ছে ভগবানের ইচ্ছা, এটা আমাদের ক্ষেত্রে হয়, তো বড় বড় ক্ষেত্রে হয়, সেরকম বিভিন্ন কারণ রয়েছে। তো দেবতারা যখন পঞ্চ অপ্সরাকে পাঠিয়ে, তো এই পঞ্চ অপ্সরাকে বিবাহ করেছে, এই ঋষি বিবাহ করেছে। কি ঋষি? ঋষির নাম কি? মন্ডকর্ণী ঋষি। মন্ডকর্ণী ঋষি পঞ্চ অপ্সরাকে বিবাহ করে তার যোগ তপস্যার বলে সে হ্রদের মধ্যে একটা সুন্দর প্রাসাদ বানিয়েছে। তো সেখানে সে যে অপ্সরদের নাচ গান চলছে সেটা তারা শুনতে পেরেছে। তো এরকম আস্তে আস্তে এরকম দণ্ডকারণে ঘুরছে, দণ্ডকারণে যখন ঘুরছিল তো এই দুটো ঘটনা ঘটেছে। পঞ্চ অপ্সরা সরোবর দেখেছেন, তারপর বিভিন্ন ঋষির বাড়িতে গিয়েছেন। তো কার বা ঋষি আশ্রমে 1 সপ্তাহ তথা 1 বছর তথা 2 মাস থেকে 10 বছর থেকেছেন। 10 বছর থেকে সে সুতীক্ষ্ণ আশ্রমে আবার ফিরে এসেছে। সুতীক্ষ্ণ আশ্রম কোন কোন ঋষি দেখা হলো? ভরদ্বাজ ঋষির পরে কোন ঋষি? ভরদ্বাজ ঋষির পরে বাল্মীকি, বাল্মীকি ঋষির পরে অত্রিমুনি, অত্রিমুনির পরে সরভঙ্গ, সরভঙ্গের ঋষির পরে সুতীক্ষ্ণ। তাই সুতীক্ষ্ণ থেকে তিনি গেছেন দণ্ডকারণ্যে ঘুরতে। দণ্ডকারণ্যে ঘুরতে গিয়ে প্রথম অসুরকে দেখেছেন। কোন অসুরকে দেখেছেন? বিরাট অসুরকে দেখেছেন। তারপরে পঞ্চ অপ্সরা দেখেছেন। তারপরে বহু মুনি ঋষিদের আশ্রম ভ্রমণ করেছেন, 10 বছর এরকম অতিবাহিত করেছেন। 10 বছর অতিবাহিত করে আবার শ্রীকৃষ্ণ ঋষির আশ্রমে ফিরে গেল। তো শ্রীকৃষ্ণ ঋষির আশ্রমে ফিরে গিয়ে তখন রামচন্দ্র বলছেন, তো আমি তো বহু মুনি ঋষিদের আশ্রম দর্শন করলাম, কিন্তু অগস্ত্য মুনির আশ্রম আমি দেখতে পেলাম না। দণ্ডাকরণ্য করে বহু মুনি ঋষি দেখলাম, অগস্ত্য মুনির আশ্রম দর্শন, আমি কিছু চাই ওনার দর্শন করব আর ওনার কৃপা আশীর্বাদ লাভ করব। তবু শ্রীকৃষ্ণ ঋষি বলে দিয়েছে, না তুমি যাও, অগস্ত্য মুনি তুমি আশীর্বাদ লাভ করো। তুমি অগস্ত্য মুনি কোথায় থাকেন? তো সেখানে বলে দিয়েছেন, তুমি অগস্ত্য মুনি তোমাকে বলে দেবে, তুমি কোথায় আশ্রম করে থাকবে অগস্ত্য মুনি তোমাকে বলে দেবে। তো সীতারাম লক্ষ্মণ অগস্ত্য মুনি ঋষির কাছে গেছেন, এটা মনে রাখবে। শ্রীকৃষ্ণ থেকে কোথায় গেছেন? অগস্ত্য মুনির কাছে গেছেন। তো অগস্ত্য মুনির কাছে যখন গিয়েছেন, তো অগস্ত্য মুনি রামচন্দ্র থেকে খুব খুশি হয়েছে। রামচন্দ্র তার সমস্ত জীবনের ঘটনা বলেছেন। তো অগস্ত্য মুনি বলছে, আমি তোকে সব ধ্যানের মাধ্যমে জানি, তোমার সঙ্গে যা হয়েছে যা হবে আমি সব জানি। তো অগস্ত্য মুনি জানেন তিনি যাবে অনেক রাক্ষসকে বধ করবে। আর অগস্ত্য মুনি বলছেন, তোমাকে এখানে আনা হয়েছে দেবতারা এনেছে এই জন্য, তুমি কি অনেক রাক্ষসকে বধ করবে। তাই অগস্ত্য মুনি কি করেছেন, রামচন্দ্রকে একটা উপহার দিয়েছেন, মানে বিষ্ণু ধনু প্রদান করেছেন। বিষ্ণু ধনু যে বিশ্বকর্মা তৈরি করেছিল, বিষ্ণু ধনু দিয়েছেন। আর ইন্দ্র দিয়েছিল তুনি, একটা তুনির দিয়েছিল, সে তুনির কোনদিন শেষ হবে না, যত তীর বেরোবে সে সে তুনিরটা তীরে ভরে যাবে। আর ব্রহ্মা দিয়েছিলেন, এটা তীর দিয়েছেন আর অস্ত্র দিয়েছেন, এসবগুলো অগস্ত্য মুনির কাছে ছিল। তো অগস্ত্য মুনি রামচন্দ্রকে এগুলি প্রদান করেছেন। তখন রামচন্দ্র বলছেন, তাহলে আমাকে বলে দেন আমরা কোথায় থাকব। যেন অগস্ত্য মুনি এখান থেকে 20 কিলোমিটার দূরে পঞ্চবটী বন আছে। কারা পঞ্চবটী বন দর্শন করেছেন এখানে? কেউ দর্শন করেছে? কেউ নেই। এই কাছাকাছি তো অনেক দূর, এখানে নাসিক পশ্চিম ভারত যাবে না, অনেক দূর নাসিক, অনেক দূর এখান থেকে। সেই যখন তখন মানে সব জঙ্গল ছিল, সেটা সব জঙ্গল ছিল। তো নাসিক পঞ্চবটীতে গিয়েছে, সে গোদাবরী নদীর তীরে সুন্দর পঞ্চবটী, সুন্দর পরিবেশ। তো সেই পঞ্চবটী সেখানে যাবেন। তো যখন সেখানে যাচ্ছেন, নাসিক ওইদিকে যাচ্ছেন, তখন সীতারাম লক্ষ্মণ তো রাস্তায় তো বিরাট শকুন ভলচার কি বাংলা, হ্যাঁ, তো বিরাট শকুন দেখে যায়। রামচন্দ্র সে ধনুষ বাঁধতে রেডি, ভাষা কো আর একটা রাক্ষস এসে গেছে মানে ধনুষ বাঁধতে রেডি হয়ে গেছে। তখন সে শকুনটা বলছে, হে আমার প্রিয় পুত্র, রামচন্দ্রকে বলছে, হে আমার প্রিয় পুত্র, আমি তোমার বাবা দশরথের বন্ধু ছিলাম, বহু বহু বছর পূর্বে তোমার দশরথ বন্ধু ছিলাম। আমি কশ্যপের পুত্র, কশ্যপের অরস থেকে বিনতার পুত্র অরুণ, কশ্যপ রাজা, কশ্যপ প্রজাপতি, তিনি দক্ষ প্রজাপতির 8টি কন্যাকে বিবাহ করেছিলেন। তো সেখান থেকে বিভিন্ন জন্ম থেকে দানব হয়েছে, দিতি থেকে দৈত্য হয়েছে, অদিতি থেকে আদিত্য হয়েছে, বিনতা থেকে সব পক্ষী হয়েছে, পক্ষী হয়েছে, তারপরে তারপরে সরীসৃপ হয়েছে, কদ্রু থেকে এসে সাপ সরীসৃপ হয়েছে। তো যে বিনতার ছেলে আছে অরুণ, অরুণ আর গরু, আর পুরীতে যারা গিয়েছেন দেখেন গরুড় স্তম্ভ আছে আর অরুণ স্তম্ভ আছে। তো অরুণ ছিল সূর্যের সারথি। তো যে আমি অরুণের ছেলে, আমি হচ্ছে আমার নাম হচ্ছে জটায়ু, আমি জটায়ু, আমি জঙ্গলে থাকি, আমি জানি এখানে বহু হিংস্র রাক্ষস আছে, তোমরা যে পঞ্চবটিতে থাকবে আমি তোমাদের সঙ্গে থেকে তোমাদের সেবা করব, তোমরা যখন আশ্রম থেকে দূরে যাবে সীতার রক্ষণাবেক্ষণ করবো। তো এরকম জটায়ুকে সঙ্গে নিয়ে পঞ্চবটিতে গেছে। সে গোদাবরী নদী তীরে সেখানে রামচন্দ্র পৌঁছেছেন। রামচন্দ্র লক্ষ্মণকে বলছেন যে এখানেটা আমরা আশ্রম বানাবো, ঠিক ভালো জায়গা দেখো, খুব সুন্দর জায়গা দেখেছে, তো সেই গোদাবরী তীরে খুব সুন্দর হ্রদ আছে, নীল কমল সেখানে ফুটেছে, আর সেখানে হংস চক্রবাক সব ঘুরে বেড়ে সুন্দর আওয়াজ করছে, ময়ূর ডাকছে, ময়ূরের ডাক পাহাড়ের গুফা থেকে প্রতিধ্বনিত হচ্ছে। তো সেখানে লক্ষ্মণ কি করেছেন, একটা সুন্দর কুটির তৈরি করেছেন, আর সে কুটিরে প্রবেশ করে তো রাম সীতা সমস্ত দুঃখ, এত সুন্দর রম্য পরিবেশ, হ্যাঁ সব তার দুঃখ ভুলে গেছে, তো সেখানে অবস্থান করতে শুরু করেছেন। তখনকার সময় ছিল শীতের দিন ছিল, তো গোদাবরী একদিন কি করেছেন, গোদাবরী নদীতে স্নান টান করে তো এসে আশ্রমের বাইরে বসে আছেন, তো সূর্যের আলোক পড়ছে, তো সেখানে রামচন্দ্র সীতা লক্ষ্মণ তিনজনে বসে আছেন। সেটা রাক্ষস এসেছে, রাক্ষসী এসেছে, সে রাক্ষসীর নাম হচ্ছে সুপর্ণাখা, তো রাক্ষসী এসেছে। তো রামচন্দ্রকে দেখতে কত সুন্দর, তার শরীর, তার চোখগুলো পদ্মপলাশের মতন, বন্দর মতন দেখতে, তার রূপকে কেউ আকৃষ্ট না হবে। তো রামকে দেখে সুপর্ণাখা তার প্রেমে পড়ে গেছে, মানে সুপর্ণাখার রূপ এখানে বর্ণনা করা হচ্ছে। তো সুপর্ণাখা দেখতে কিরকম, সেই তো রাক্ষসী, এই বিকট রূপ। তো রামকে দেখে, হ্যাঁ রাম বলছে তুমি কে, না আমার নাম সুপর্ণাখা, আমি রাবণের বোন, রাবণ কুম্ভকর্ণ বিভীষণ খর দূষণ আমার পাঁচ ভাই আছে, তো আমি তোমাকে বিবাহ করব, আমি তোমার সন্দেহ খুব মুগ্ধ হয়েছি, তো আমি তোমাকে বিবাহ করব। এবং রামচন্দ্র বলছেন তো তুমি তো, তোমাকে দেখতে অত সুন্দরী, তো তুমি আমি তো একটা বিবাহ করেছি, সীতা থেকে বিবাহ করেছি, তুমি আমার সঙ্গে থাকবে, তোমার সত্যিনী তোমার সঙ্গে থাকবে, হ্যাঁ তুমি এটা সত্যিনী থাকবে কেন, এটা তোমার সব ঝগড়া লাগবে, তাহলে এটা ভালো হবে, তুমি একটা কাজ করো, তুমি লক্ষ্মণকে বিবাহ করো, আমার ছোট ভাই লক্ষ্মণ, ওর বিয়ে হয় না। তখন এই রাক্ষসী বুঝতে পারে না যে রামচন্দ্র মানে কি উপহাস করে বলছে, সত্য মনে করছে, তখন লক্ষ্মণের কাছে গিয়েছে, হ্যাঁ তুমি কত সুন্দর, আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন লক্ষ্মণ বলছে আমাকে বিবাহ করবে, তুমি জানো আমি কি করি, আর আমি তো এর চাকর, আর তুমি যদি আমাকে বিয়ে করবে তাহলে তুমি ঝিও হয়ে থাকবে, তুমি অত সুন্দরী অত ভালো, আর তুমি ঝিও হয়ে থাকবে, তুমি একটা কাজ করো, তুমি এই রামকে বিবাহ করো, তুমি অত সুন্দরী, তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়, কিছুদিন পর রাম সীতাকে এমনি ছেড়ে দেবে, তুমি রামকে বিবাহ করো। তো এই পরামর্শ পেয়ে সে বুঝতে পারে না যে ওকে কটাক্ষ করে বলছে, তো তখন সে বলছে এই সীতা সব বন্ধ করলে মূল কারণ, একে শেষ করলে সব হবে, তো ঝপ করে সীতাকে ধরতে গিয়েছে। তখন রাম বলছে লক্ষ্মণ তুমি কেন এরকম করে বলল, এগুলো সীতাকে ধরতে যাচ্ছে, হ্যাঁ সীতাকে কিছুটা করতে হবে, তোমার নাক কান কেটে দাও, তো সীতাকে ধরতে গিয়েছে। তো রাম বলেছে লক্ষ্মণ গিয়ে তার তরবাল দিয়ে, হ্যাঁ তার নাক কান সব কেটে ফেলে, আর সুপর্ণাখার নাক কান কেটে ফেলে, সে চিৎকার করতে করতে চলে গেছে। তো সুপর্ণাখা যেখানে থাকত, খর দূষণ তার দুই ভাই খর দূষণ, তো এরা পাঁচ ভাই, রাবণ কুম্ভকর্ণ বিভীষণ খর আর দূষণ। আমি উত্তরকাণ্ড যখন শেষ দিনে বলবো যে বিভিন্ন ভাই ব্যাপারে কীভাবে জন্ম লাভ করলো, কে কীভাবে বর লাভ করলো, রাবণকে কীভাবে ব্রহ্মা বর দিলেন, কুম্ভকর্ণ কেন ঘুমিয়ে থাকে অতদিন ধরে, সে বর্ণনা করা হয়েছে। তো তারা তারা যে স্থানে থাকত খর দূষণ, সেই স্থানের নাম যে জনস্থান, জনস্থান, এই জনস্থানে রাবণ ওদেরকে অ্যাপয়েন্টমেন্টকে রেখেছিল, তো তারা সেখানে থেকে সবাইকে খুব ভয় দেখাত, তো মুনি ঋষিদেরকে তারা সব খেয়ে ফেলত, অসুরের দ্বারা তারা মুনি ঋষিদেরকে মারত, মেরে ফেলত, তো রাক্ষস মুনিদেরকে মেরে ফেলে না, তারা মুনি ঋষিদেরকে খেয়ে ফেলত। তো তারপরে এই সুপর্ণাখা গিয়েছে তার ভাইয়ের কাছে খর আর দূষণের কাছে, আর খর দূষণ সুপর্ণাখা দেখে আশ্চর্য হয়ে গেছে, যে কার সাহস হতে পারে, কে তোমাকে এরকম করেছে, কে তার কার এত দুঃসাহস, তোরা কি ওখানে এরকম কোন দেবতা নেই, অসুর নেই, এরকম করতে পারে। তো কে বলছে রক্ত আমরা কিন্তু পান করব? তখন সুপর্ণকা বলছে, বলছে ওরা কি দেবতা না অসুর না রাক্ষস না দেবতা নেই, ওরা দুজন মানুষ, দুজন মানুষ এরকম করেছে? তো তখন খর দূষণ কি করছে, তারা চৌদ্দ, তারা বলছে আমাদেরকে যেতে হবে, একটা মানুষকে মারতে আমরা কি যাব। তো প্রথম চৌদ্দটা রাক্ষসকে পাঠিয়েছে, চৌদ্দটা রাক্ষস এসেছে। তো রামচন্দ্র এক গুচ্ছ তীর মেরে চৌদ্দ রাক্ষস শেষ করে সুপর্ণকা এসেছে, সুপর্ণকা এসে দূর থেকে দেখিয়ে দিয়েছে, ই হচ্ছে রাম, আর লক্ষ্মণকে বলে এই লক্ষ্মণ আমার নাক কেটেছে, নাক কান কেটেছে। তো চৌদ্দজন রাক্ষস যুদ্ধ করছে, তো একবারেই রাম শেষ করে দিয়েছে, আর দূর থেকে দেখে সুপর্ণকা তখন দৌড়ে পালিয়েছে। তো তার খরচ সঙ্গে বলেছে তখন চৌদ্দ হাজার রাক্ষস নিয়ে এসেছে, তো চৌদ্দ হাজার রাক্ষস নিয়ে এসছে। তখন কি করেছেন, রামচন্দ্র বলছেন লক্ষ্মণকে তুমি সীতাকে নিয়ে গুফার ভিতরে লুকিয়ে রাখো, তোর আমি এদের সঙ্গে যুদ্ধ করো। তো লক্ষ্মণকে আসতে হয় না, তো রামচন্দ্র এই চৌদ্দ হাজার রাক্ষসকে বধ করেছেন, দূষণকে বধ করেছেন, তারপরে খরকেও বধ করেছেন, এই সবাইকে বধ করে সম্পূর্ণ জনস্থানকে একদম রাক্ষস শূন্য করে দিয়েছে, সব রাক্ষসকে বধ করেছে। তো একটা রাক্ষস থেকে গেছে, তার নামটা মনে রাখবেন, যেহেতু রাক্ষসের একটা সুন্দর রোল আছে, তার নাম হচ্ছে অকম্পন, লিখেছ অকম্পন, সে রাক্ষসের নাম হচ্ছে অকম্পন রাক্ষস। তো অকম্পন রাক্ষস কি করেছে, এই যে সমস্ত রাক্ষসরা বধ হয়েছে, সুপর্ণকার নাক কান কেটে গেছে, ওই অকম্পন রাক্ষসটা কোনো মতো বেঁচে গিয়ে যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছে, তো সোজা লঙ্কায় গেছে রাবণের কাছে। তো রাবণকে গিয়ে এই সমস্ত কথা বলছে, তো রাবণ খুব রেগে গেছে, কে এরকম করতে পারে, কার সাহস আছে না আমাকে যদি অভয় দেবেন তাহলে আমি বলতে পারি। তো তো রাবণ বলল কে এরকম করেছে, না তার সঙ্গে আর অনেক দেব বলছে, এরকম দশরথের পুত্র রাম আর লক্ষ্মণ, এই লক্ষ্মণ সুপর্ণকার নাক কেটে দিয়েছে, আর রাম এরকম বলতে, রামের সঙ্গে অনেক দেবতা ছিল, না না কেউ দেবতা ছিল না, দেবতার দূরে তার ভাইরও কোনো সাহায্য নেয় না, ও একাকাই সবাইকে বধ করে ফেলেছে। তখন রাবণ অত রেগে গিয়েছে, রেগে কাঁপতে শুরু করেছে, বুঝলে মানুষের অত সাহস, আমি এখনই কেউ দুজনকে বধ করবো। তখন অকম্পন রে থামো থামো থামো, এই দুঃসাহস তুমি করবে না, তার মধ্যে যে শক্তি আছে তুমি জানো না, তার তো বিষ্ণুর মতন শক্তি আছে, কারণ বিষ্ণুকে তারা সব জানত। তুমি একটা কাজ কর, তুমি তাকে মারতে না গিয়ে তুমি তাকে পেরে উঠবে, তারা সুন্দরী স্ত্রী আছে, তুমি স্ত্রীকে হরণ কর, স্ত্রীকে হরণ করলে ওদের স্ত্রী প্রতি খুব আসক্ত, তো স্ত্রী বিরহে পরেও সুখে সুখে মারা যাবে। তো রাবণকে প্রস্তাবটা খুব ভালো লাগেছে, কার প্রস্তাব ভালো লাগেছে, অকম্পন প্রস্তাব ভালো লাগেছে। তো রাবণ তার ঠিক সেটাই করা হবে। তো রাবণ তখন কি করছে, পুষ্পকে যান, রাবণ তো পুষ্পকর ছিল, আকাশে উড়ে উড়ে যেতে পারে, কুবের কাছ থেকে পুষ্পকর ছিল তার ভাইয়ের কাছ থেকে। তো তখন অকম্পন কি করছে, তো গিয়েছে রথে করে গিয়ে মারিচের সঙ্গে দেখা করেছে, মারিচ কে জানো, মারিচ কে, মাতাজী না, হ্যাঁ মামা, কার মামা, যাই না বলছে রাবণের মামা হচ্ছে মারিচ, মারিচ কে, তারকার ছেলে, তারকার ছেলে মনে আছে, তুমি মারতে গেছিল রামচন্দ্র বলে একে এখন মারবো না, এদের আর কাজ আছে না, তো এই কাজে লাগবে এখনই, তাকে সমুদ্রের নিক্ষেপ করে দিয়েছিল, তো সেই যে সমুদ্রের নিক্ষেপ করে দিয়েছিল, তখন মারিচ শিক্ষা পেয়েছে, তো সে তখন বাবাজি হয়ে গেছে, ঋষি রূপ ধারণ করে তপস্যা করতে বসে দেখা। তো মারিচের একটা ছিল যে কোনো রূপ ধারণ করতে পারবে, তা সিদ্ধিপ্রাপ্ত হয়েছিল যে কোনো রূপ ধারণ করতে পারবে। তো রাবণ কী করেছে, না মারিচের কাছে গিয়েছে, মারিচ রাবণ কাছে আশ্চর্য হয়ে গেছে, যে রাবণ স্বয়ং আমার কাছে এসে গেছ, মানে রাবণকে মারিচ তার সামনে, রাবণের সামনে একটা সাধারণ রাক্ষস, তো নিঃশেষ নিশ্চয় সেরকম বিশেষ কাজ পড়েছে, তাই তুমি স্বয়ং নিজে আমার কাছে এসেছ। তো রাবণ বলছে হ্যাঁ এটা বিশেষ কাজ, অবশ্যই এটা বিশেষ কাজ। তো রাবণ বলেছে এরকম সুপর্ণাখার নাক কান কেটে দিয়েছে রাম আর লক্ষ্মণ, তারা খুব শক্তিশালী, তো আমি চাইছি তো আমার সমস্ত সৈনিক যারা ছিল জনস্থানে সবাইকে মেরে ফেলেছে, তো আমি যেমন তার স্ত্রীকে হরণ করব। তখন মারিচ বলছে আরে সাবধান সাবধান, কে তোমাকে বুদ্ধি দিয়েছে? এই যে বুদ্ধি দিয়েছে সে তোমার পরম শত্রু, সে তুমি রামকে চিনো না? রামের রাম হচ্ছে মানে সমুদ্রের মতন তার শক্তি রয়েছে, তুমি রামের স্ত্রীকে হরণ করতে আছো? তোমার যদি কপাল ভালো থাকে, তোমার 1000 পত্নী আছে, তোমার তাদের কিনে সুখে থাকো, রামকে ছেড়ে দাও, রাম তার স্ত্রী কিনে জঙ্গলে থাকো। তো মারিচ বুঝিয়ে দিল, রাবণ বুঝে হ্যাঁ ঠিক আছে আমার, তো অকম্পন যে সম্ভব দিল, অকম্পনের সম্ভব পেয়ে মারিচের কাছে গেল, মারিচ বুঝালো, তো রাবণ বুঝতে পারলো যে ঠিক আছে বাদ দাও। তো রাবণ তখন লঙ্কা ফিরে গেল, তখন এই সুপর্ণাখা, সুপর্ণাখা সে খুব রেগে কান্না করতে করতে লঙ্কায় গেল, তো লঙ্কা গিয়ে রাবণের পায়ের কাছে পড়ে গেছে, আর উঠে খুব রাগ করে বলছে তুমি তুমি এখানে ভোগ করছো, তুমি জানো কি হচ্ছে সেখানে? খরা দূষণকে বধ করেছে, তোমার সব সৈনিকদের 14,000 রাক্ষসদেরকে বধ করেছে, আর তুমি এখানে পাগল, তুমি জানো তোমার মৃত্যু এসে গেছে, তুমি রাজ্য হারাবে, তোমার জন্য কি অপেক্ষা করে বসে আছে? খুব তিরস্কার করে রাবণকে বলছে, মানে রাবণ খুব খিপিয়ে দিয়েছে, তুমি একটা কোনো কাপুরুষ নমকুশক এরকম কথা বলে রাবণ কারো জ্বালিয়েছে। তো জ্বালিয়ে তারপরে রামের রূপের বর্ণনা করছে, রামকে দেখতে কত সুন্দর, তা হাত লম্বা, ছাতি খুব উন্নত, সে ক্ষত্রিয়, সে হরিণ চর্ম ধারণ করেছে, জটাজুট ধারণ করেছে। তো সেই রাম তার ভাই লক্ষ্মণকে দিয়ে আমার নাক কান কেটে দিয়েছে, আর কি জনে যে গেছে যে রামের সঙ্গে আমি বিবাহ করতে যাই গেছে এটা আর বলছে না, সেজন্য যে নাক কান কেটে দিয়েছে বলছে না। তো বলছে তার একটা পত্নী আছে, তাকে দেখতে কি সুন্দর, লক্ষ্মীর মতন দেখতে তাকে, এরা মানে সে লক্ষ্মীর বিষয়ে জানতো নাকি, তো লক্ষ্মীর মতন দেখতে, তার সুন্দর চোখ, তার নাক কি নাক নাক খুব সুন্দর দেখতে, তার মুখমণ্ডল কোটি চন্দ্রের মতন, তার তার অঙ্গ কত কোমল কত নরম, তো এরকম তার সুন্দর বর্ণনা দিয়েছে, তার স্তনযুগল কত উন্নত, তার সৌন্দর্য কোনো তুলনা হয় না। আসলে আমি গিয়েছিলাম তাকে নিয়ে এসে তোমাকে দেওয়ার জন্য, ওদিকে গিয়ে করো সে তোমার কথা বলে না, আর সেই তুমি যদি তাকে পাও, সীতাকে পাও, তোমার যত পত্নী আছে তুমি সবাইকে ত্যাগ করে তাকে বিবাহ করবে, মানে রাবণকে লোভ দেখিয়ে দিয়েছে এরকম ভালো। তো তখন রাবণ কি করেছে, তাহলে আবার যাবো, তাহলে সীতাকে হরণ করতেই হবে, সে অনুকম্পর কথা জেনে তার মারিতে বুঝে দিতে পাঠিয়ে দিলাম, আবার সে রথকে মারিচের কাছে পৌঁছে। তো মারিচ ধারে তুমি একটুকু আগে আমার কাছে গেল, আবার চলে এসছ, তো কি ব্যাপার? তো মারিচ বুঝতে পারছে এবার কিছু গুরুতর ব্যাপার হয়েছে। তো মারিচ রাবণ বলছে মারিচ আমার ঘুমই হয় না, আমার ঘুমই হয় না, তো আমাকে তো সে আর বলছে না যে সীতার সীতাকে বিবাহ করবার, এটা ঘুম আসার বলছে না, বলছে আমার সব রাক্ষস থেকে মেরে ফেলেছে, খরদূষণ আমার ভাইকে মেরে ফেলেছে, তো আমার ঘুম হয় না, তোমাকে আমাকে সাহায্য করতেই হবে, তোমাকে সীতাকে হরণ করতে হবে। তো আমি এটা পরিকল্পনা করেছি, কি পরিকল্পনা, তুমি যাবে, তুমি তো ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারো, তুমি একটা সুন্দর হরিণের রূপ ধারণ করবে, সেই হরিণের রূপ ধারণ করবে, হরিণের রূপ ধারণ করে তুমি রামের আশ্রমের কাছে ঘুরে বেড়াবে, আর রাম যখন তোমাকে দেখে শিকারকে যখন পিছন পিছন দৌড়াবে তাকে ভুলিয়ে নিয়ে যাবে, আর তখন কি হবে না আমি সীতাকে হরণ করব, আর সীতাকে হরণ করলে রাম সীতার বিরহে তো দুর্বল হয়ে পড়বে, তখন আমি রামকে বধ করব। আর যখন মারিচ সব কথা শুনছে, শুনে সে কাঁদতে শুরু করেছে, সে কাঁদতে শুরু করেছে, তবে রাবণের দিকে একটু অপলোকন হয়ে তাকিয়ে আছে, বলছে যে আমার প্রভু, তোমার যে পরিকল্পনা সে পরিকল্পনার মধ্যে আমি তো মরব, তুমি তো মরবে, সারা লঙ্কা ধ্বংস হবে, তুমি রামের মহিমা জানো না। তখন রামের মহিমা বলছে, মারিতে বলছে, হ্যাঁ যে আগে এরকম আমি আমার শক্তি দিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতাম, সবাইকে বধ করতাম, মনীষীদের হয়রান করতাম, তো আমি এই বিশ্বামিত্র ঋষি যখন যজ্ঞ করতেন তো রাক্ষসরা তার ঋষিতে যজ্ঞতে বাধা দিতেন, তো সে এই রাম ষোলো বছর বয়স ছিল, ছোট ছিল, যুদ্ধ করতেই জানে না, সেই সময় এসেছিল, তখন বলেছে কি আমার মাকে মেরে ফেলেছে, বলছে আমাকে একটা তীর দিয়েছে যে আমি তো সমুদ্রে পড়েছিলাম, তাতেও আমার অহংকার গেল না, আমি আবার দণ্ডকারণ্যে গিয়ে তো বিরাট রূপ ধারণ করে বড় মুখ লম্বা লম্বা জুহানে সব মুনি ঋষিদের খাওয়া শুরু করলাম, তো খেতে খেতে আমি আর দুটা অসুস্থ রাক্ষসকে নিয়ে রামের কাছে গিয়েছি, রাম একটা বাম মেরেছে যে আমার রাক্ষস দুটো সঙ্গে সঙ্গে মরে গেছে, আমি সেইখান থেকে রামের সাহস দেখে আর রাক্ষস সেইদিন থেকে আমার রাক্ষস কবরটিকে ছেড়ে দিয়ে আমি বাবা নিয়ে গেছি, সে মুনির জটাতে ধান করে বসে আসলে, আমার আমি আর রাক্ষসগিরি করছি না, আর তুমি আমাকে আবার সেখানে পাঠাচ্ছ, তো তোমাকে আমি ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি তাকে ছেড়ে তোমার স্ত্রীদেরকে নিয়ে শান্তি থাকো। রাবণ বলছে আরে বাবা তুমি আমার মন্ত্রী, মন্ত্রী আমাকে উপদেশ দেবে যখন আমি তোমার উপদেশ চাইব, এখন তোমার উপদেশ চাইতে আমি আসি না, আমাকে উপদেশ দিতে হবে না, আমার নির্দেশ তুমি পালন কর। রাবণ খুব রেগে গেছে, তোমার নির্দেশ তুমি পালন করবে, আমি যদি আমার কাজে সিদ্ধি পাবো আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিব, আর যদি না করবে তোমাকে এক্ষুনি আমি মেরে ফেলবো, তুমি বলো কোনটা করবে, তুমি চেষ্টা করে আমার রাজ্যের অর্ধেক পাবে না এক্ষুনি মরবে। শোন মারিতের অবস্থা খারাপ, মারি চিন্তা করছে কি করবো, মারি বলছে বাবা তোমার হাত থেকে মরা থেকে রামের হাতে আমি মরি, রামের মতন যোদ্ধা তো মহান শত্রু হলো তাহলে আমার তো ভালো করতে হবে, আমি তোমার হাতে মরতে চাই না, বরঞ্চ যোদ্ধার হাতে যুদ্ধে আমি মরব। রাবণ খুব খুশি হয়ে তাকে আলিঙ্গন করে, রাবণ খুশি হয়ে তখন আলিঙ্গন করছে, তো এবার সব প্রস্তুত, তারা যাবে, হ্যাঁ রামচন্দ্র যে আশ্রম আছেন তো মারি কি করবে না নিজেকে রূপ পরিবর্তন করবে, তো সেখানে সুন্দর মারিচের রূপ পরিবর্তন করে, তো সুন্দর একটা হরিণের রূপ ধারণ করবে, তার হরিণের শরীরে তার সোনার হরিণ, তার সারা শরীরে রূপের ভিন্ন ভিন্ন দাঁত আছে, তার সিংহটা যে সফারি, হ্যাঁ কি ব্লু সফারি মতন, তার মুখটা খুব সুন্দর পিঙ্কিশ ফুলের মতন, তার লেন্সটা হাসতে রেনবোর মতন, রেনবো কি বাংলায় রামধনুর মতন, হ্যাঁ আর তার কর্ণগুলি খুব সুন্দর ব্লু, হ্যাঁ সব নীল কালার দেখতে, তো এরকম ম্যাজিক্যাল ডিয়ার, হ্যাঁ একটা ম্যাজিক মতন তাকে দেখতে সুন্দর একটা রূপ সে ধারণ করছে, তা এইরকম রূপ ধারণ করেছে যে দেখলে তার প্রতি আকৃষ্ট হবে, তো এরকম রূপ ধারণ করে তখন গিয়েছে রামচন্দ্রের আশ্রমে, সেখানে সীতা দেবী কী করছেন না অশোক আরো আম জঙ্গল আছে, তো সেখানে সে আশ্রমে সে কী করছে না ঘুরে বেড়াচ্ছে, এই মারিতে হরিণ রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে, একটু আসছে আবার চলে যাচ্ছে, একটু আসছে আবার চলে যাচ্ছে, তো সীতাকে দেখ, সীতা দেখে খুব খুশি হয়েছে, হ্যাঁ কত সুন্দর হরিণ, এই হরিণকে আমরা কোনোদিন দেখি না, এই হরিণটা আমার লাগবে, যে রামকে বলছে এই হরিণটাকে আমার জন্য ধরে নিয়ে আস, তো লক্ষ্মণ বলছে এটা হরিণ, যেহেতু হরিণের মতন মনে হয় না তো হরিণ নয়, লক্ষ্মণ বলছে এটা মারিচ্ছে, ও এসেছে আমাদেরকে, আমি জানি রাক্ষসরা হরিণ রূপ ধারণ করে, হরিণ রূপ ধারণ করে শিকারি ঢুকে তো হরিণ রূপ ধারণ করে তার ভুলে ভুলে ভিতরে নিয়ে যাবে তাদেরকে খাবে, ও সীতারে না 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 তোমাকে ধরে নিয়ে আস, আমি ওকে বনবাসের পরে আমি অযোধ্যায় নিয়ে যাব, হ্যাঁ অযোধ্যাকে পালন করব, তো লক্ষ্মণ মনে করছে রামের কাছে গিয়েছে, রাম বলছে না তুমি গিয়ে ধরে ধরে নিয়ে আসো, যদি না ধরতে পারবে তাহলে একে মেরে নিয়ে আস, হ্যাঁ রাম রাম চিন্তা করছেন তখন কী করব, লক্ষ্মণ বলছে না না যাও না এটা মায়া হরিণ আছে, রাম এত মোহিত হয়ে পড়েছেন স্ত্রী কথায়, আবার স্ত্রীর কথায় ফের কথা আবার শুনতে হয়েছে। রাম মনে করছেন যে আমার জন্য সীতা কত কষ্ট পাচ্ছে, তার তো সুখ যেতে পারলাম না, জঙ্গলে আসে থাকতে হলো, রাজবাস রাজ কি পালেসে থাকতে পারলো না, তার একটা মাত্র বাসন আমার কাছে বলেছে, অতদিন তো সব আমি যা চাইছি আমার কথা অনুসারে কাজ তার জীবন পালন করছে, তো একটা হরিণ চাইছে একে যদি না যেতে পারি তাহলে এটা কিরকম কথা হয়। হ্যাঁ, তখন রাম যুক্তি দিচ্ছেন লক্ষ্মণকে, লক্ষ্মণ তুমি বলছো এটা অসুর রাক্ষস, তো ঠিক আছে যে রাক্ষস না হরিণ হয়ে ধরে নিয়ে আসবো, তো রাক্ষস হয়ে মেরে ফেলব, তো আমি চাই এই রাক্ষসকে যদি হয় তাহলে মেরে তো এই চামড়া দিয়ে আমরা সীতার সঙ্গে আমরা দুজন বসবো এক সঙ্গে, হ্যাঁ সীতাদেব সঙ্গে বসবো। তো লক্ষ্মণ আর কি বলবে ঠিক আছে, আর রাম বলে দিয়েছেন তুমি এখানে গার্ড দেবে, সীতাকে সঙ্গে তুমি থাকবে, সীতাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। তো লক্ষ্মণ রয়েছেন, তো রামচন্দ্র তখন হরিণের পিছনে পিছনে যাচ্ছে, ও তো মায়া হরিণ, তো হরিণ একটু জায়গায় যাচ্ছে আবার পিছনে লুকিয়ে যাচ্ছে, আবার দেখে যে এইরকম করতে হচ্ছে, রামচন্দ্র অত দূর দৌড়িয়েছে তো রামচন্দ্র ক্লান্ত হয়ে এটা গাছের গোড়ায় বসে পড়েছে, হরিণ আর হরিণকার দেখতে পাচ্ছে না, তো এবার হরিণ দেখতে পাচ্ছেন ক্লান্ত হয়ে বসে পড়ছেন, কিছু হরিণ আবার এসেছে, তো রামচন্দ্র চিন্তা করছেন একে তার ধরা যাবে না, তো একে মারতেই হবে, তার তীর ছুঁড়েছেন, তখন মারিত মনে বুঝতে পারছে আমার তো হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, রাবণের কাছে মনে পড়ছে সীতা সীতা লক্ষ্মণ সীতা, রামের সুর দিয়ে ওই সীতা লক্ষ্মণ সীতা লক্ষ্মণ চিৎকার করছে, চিৎকার করতে হচ্ছেন মনে গেছে, আর রামের সুর দিয়ে সীতা লক্ষ্মণ চিৎকার করছে, তখন রামের হুশ এসেছে, তো কেন এই সীতা লক্ষ্মণের চিৎকার করছে আর আমার সুর দিয়ে কেন এরকম করছে, হ্যাঁ তো এরকম চিন্তা করছে, তো সে লীলা সেখানে চলছে, এদিকে লুকিয়ে বসে আছে, কে লুকিয়ে বসে আছে, রাবণ লুকিয়ে বসে আছে, তো রাবণ বসে আছে, তো রাবণ এসেছে, রাবণ নিজেকে গুপ্ত রেখে তাই ঋষির মতন, রাবণের কিভাবে এসছে সেটা আমি তোমাদের পড়ে শোনাতাম, লাল কাপড় পরেছে, জটা ধারণ করেছে, তা কমণ্ডল ধারণ করেছে, দণ্ড ধারণ করেছে, হ্যাঁ এসব ধারণ টারণ করে, তো রাবণ এসে পৌঁছেছে, আমাদের দেখি আচ্ছা ঠিক আছে, রাবণ আসে পৌঁছবার আগে আমি আগে বলি যে সীতা দেবী আর লক্ষ্মণের সঙ্গে যা কথোপকথন হচ্ছে, তো যখন এই মারিতে চিৎকার করছে সীতা লক্ষ্মণ সীতা লক্ষ্মণ, তখন মারিতে শব্দ শুনতে পারছেন, সীতা দেবী শুনতে পেরেছেন, সীতা দেবীর সঙ্গে লক্ষ্মণ বলছে লক্ষ্মণ তুমি যাও জলদি যাও, হ্যাঁ তো রামের কোন বিপদ আসছে, তো লক্ষ্মণ নিশ্চিন্ত হয়ে বসে আছেন, তো না না রামের কোন অসুবিধা না, রাম রাম লক্ষ্মণ তো জানে, তো রাম তখন যাচ্ছেন না, তো সীতাদেবী খুব রেগে গেছেন, সীতাদেবী রেগে দিকে বলছেন তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি চাও রামচন্দ্র মারা যাক, ও আমি এখনো বুঝতে পারছি, সীতাদেবী রুক্ষ বাক্য বলে শুনুন মন্দির, আমি এখনো বুঝতে পারছি তুমি রামের পরম শত্রু, তুমি তার বন্ধু বানিয়ে এসেছ, তুমি বন্ধুরূপ ধারণ করে এসেছ, তুমি রামের সঙ্গে আসছো এখানে, রামকে সুযোগ পেলে মারবে, আমাকে উপভোগ করো, সীতা দেবী এরকম কথা রুক্ষ কত রুক্ষ কথা বলছে, তা না হলে তোমার রামচন্দ্র তো বিপদ আছে, তুমি কি তাকে রক্ষা করতে নাকি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারত, লক্ষ্মণ এখানে দাঁড়িয়ে কি লাভ আছে, যাও আমার স্বামীকে বিপদ থেকে রক্ষা করো, তো সীতা দেবী এরকম কান্নাকারকে খুব রাগ করে বলছেন, তো ভয় পেয়ে গেছেন রামের কি অবস্থা আছে, তো লক্ষ্মণ বলছেন তুমি ধৈর্য ধরো, রামের কেউ অনিষ্ট করতে পারবে না, এই রাক্ষস কি করবে, ইন্দ্র যদি আছে দেবতারাও আছে, সমস্ত রাক্ষস অসুর দেবতা সবাই একত্রিত সঙ্গে আছেও রামের ক্ষতি করতে পারবে না, তুমি এরকম বলো না যে রামের কোনো অসুবিধা, আমি রামের নির্দেশ আমি তোমাকে ছেড়ে যাব না, সীতা যদি আরো রেগে গেছেন, সীতা রেগে কামছেন, আর লক্ষ্মণকে আরো নিষ্ঠুর বাক্যে আরো কর্কশ বাক্যে বলছেন, সীতা যদি রেগে গিয়ে বলছেন তুমি নির্লজ, লক্ষ্মণ তুমি নির্লজ একটা, তুমি দুষ্ট, আমি বুঝতে পারছি রামের এই দুঃখ দেখে তুমি খুব আনন্দ পাচ্ছ, রামর মৃত্যু হোক তুমি চাও, তা না হলে তুমি কি অত বড় বিপদে তুমি স্থির হয়ে ধীর স্থির হয়ে কথা বলতে পারত? তা আমি বুঝতে পারছি তুমি শুধু রামের সামনে দেখাও ভাতৃভক্ত ভাতৃসেবক, মনের মধ্যে তোমার অন্য বাসনা রয়েছে, তো আসল কারণ হচ্ছে তুমি রামের সঙ্গে কেন এসেছ এটা আমি বুঝতে পেরেছি। তুমি কি না হলে অযোধ্যা ছেড়ে আসার লোক, তুমি রামের সঙ্গে এসেছ সুযোগ পেলে রামকে মারবে আর আমাকে তুমি ভোগ করবে। লক্ষ্মণ যখন এই কথা শুনছে তখন লক্ষ্মণের কিরকম কষ্ট না হবে, লক্ষ্মণকে বলছে সীতা তুমি 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 ভরতের এজেন্ট, তুমি ভরতের এজেন্ট হয়ে এখানে এসেছ, তুমি তোমার পাপ বাসনা চরিতার্থ করবার জন্য এসেছ, তুমি এটা জেনে রাখ তুমি তোমার পাপ বাসনা, আমি তোমার পাপ বাসনাকে চরিতার্থ করতে দেব না। তো এরকম খুব কঠোর বাক্য দিয়ে হ্যাঁ মানে লক্ষ্মণ মনে করছেন তীর যেন তার বক্ষে ঢুকে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো লক্ষ্মণ তাকে বলছেন এই শান্ত, লক্ষ্মণ কিন্তু মানে অতিষ্ঠ হচ্ছে না সেটা বলছেন, শান্ত হয়ে বলছেন হে মিথিলা রাজকন্যা, আপনি যে যে শব্দ ব্যবহার করছেন আমার প্রতি, আমি তো আপনাকে আমার পূজ্য দেবী রূপে দেখি, তুমি আমার জন্য আমার মানে কি পূজিত বিগ্রহ, তা আমার প্রতি এরকম রুক্ষ কথা বলছ, তা আমি বুঝতে পারছি যে এটাতে নারীর স্বভাব, নারী রুক্ষ কথা বলার তার স্বভাব, নারী যে তার বন্ধুকে তার শত্রুকে নারী সহজে বুঝতে পারে না, তো ঠিক আছে তো আমি যাব, আমাকে যে রুক্ষ কথা বলে আমার হৃদয়কে তীরদে বিদ্ধ করেছ তো সেজন্য আমি যাব, কিন্তু মহাবিপদ আসবে, আমি বলে রেখে যাচ্ছি আমি যাবো মহান বিপদ আসবে এর মাধ্যমে। কিন্তু এখানে এই যে লক্ষণ গেল, লক্ষণ রেখা কেটে গেল, তারপরে রাবণ আসলো, রাবণকে ভিক্ষা দিতে চাইলো, এইসব কথা কিছু এখানে বর্ণনা নেই, এগুলো তো তুলসী রামায়ণে থাকতে পারে, হ্যাঁ কিন্তু বাল্মীকি রামায়ণে এসব কিছু বর্ণনা নেই। সে কথা বলে লক্ষণ চলে গিয়েছে, তা লক্ষ্মণ যখন চলে গেছে তখন রাবণ এসেছে, তা গেরুয়া বস্ত্র পরিধান করেছে আর উপরে জটা বেঁধেছেন আর খড়ম করেছেন, তার ছাতা ধরেছেন, তারপরে বাম হাতে দণ্ড ধারণ করেছে, তার কমণ্ডল ধারণ করেছে, সুন্দর একটা ঋষি রূপ ধারণ করে তো ভিক্ষা নেওয়ার জন্য সীতারাম লক্ষ্মণ তাদের কুটিরে এসে সে পৌঁছে, রাবণ এসে পৌঁছে, আর রাবণ যখন এসে পৌঁছেছে মানে সীতাদেব তো বুঝতে পারছেন না, কিন্তু রাবণ পৌঁছার পরে একদম চরম মুহূর্তে কি অবস্থা হবে, তো সেই অবস্থা পৌঁছবার পরে তার গন্ধ পেয়ে বাল্মীকি ঋষি বর্ণনা করছেন তার রামায়ণে যে রাবণ যে সীতাকে চৈরি করে নেবে একটা সারা পৃথিবী কাঁপবে, তো সেই যে অবস্থাটা আসবে তার আগে সেখানকার যে নদী বৃক্ষ লতা পশু পাখি সব তার গন্ধ পেয়ে গেছে, তো বলা যে রাবণ দেখে তার ভয়েতে বায়ু স্তব্ধ হয়েছে, বায়ু আর বলছে না, রাবণ যে আসতে করব তার ভয়েতে বায়ু আর বলছে না, কাঠের পাতা আর নড়ছে না, গোদাবরীর জল স্তব্ধ হয়ে গেছে। তখন রাবণ এই অবস্থায় বৈদিক মন্ত্র পাঠ করতে করতে সীতাদেবীর কাছে এসেছে, সীতাদেবীর কাছে এসেছে, আর সীতাদেবী যখন দর্শন করেছে তখন তার হৃদয় একদম কন্দর্পের তীরে বিদ্ধ হচ্ছে, তখন রাবণ গিয়ে বলছে তুমি কে, অত সুন্দরী নারী এই ঘন অরণ্যে কেন বসে আছ, তোমাকে তো দেখলে মনে হয় তুমি শ্রীদেবী, তুমি না হি দেবী, তুমি কি কীর্তি দেবী সমস্ত সিদ্ধি প্রাপ্তির দেবী, তুমি কি ভূ দেবী, তুমি কি রতি দেবী, কন্দর্পের পত্নী রতি দেবী, হ্যাঁ তুমি এখানে কি লক্ষ্মী দেবী, তোমার হাতে পদ্ম ছাড়া তুমি এখানে এসে বসে আছো, তোমার কত সুন্দর দান, তোমার মুখমণ্ডল দেখতে কত সুন্দর, তোমার চক্ষু দেখতে কত সুন্দর, তোমার সমস্ত সীতা তো সুন্দর রূপের বর্ণনা করেছে, তো তুমি স্বর্গীয় রমণীর মতন মনে হচ্ছ। তো এরকম বলে তখন তুমি এখানে কেন আছো, তুমি তো এখানে থাকার মতন নারী নন, তুমি তো রাজপ্রসাদে থাকবে, তো এই জঙ্গলে কেন তুমি আছো? তো তখন সীতাদেবী সরল মনে গিয়ে তাকে প্রণাম করেছেন, তাকে বলছেন আমি হচ্ছি সীতা, আমি জনকনন্দিনী, 9 বছর বয়সে আমার রামের সঙ্গে বিবাহ হয়েছে। তো সাধারণ মানে এরকম বলছেন, তো রামচন্দ্র হচ্ছেন, দশরথ হচ্ছেন আমার শ্বশুর, এরকম বলছেন। তো তুমি বলো তোমার কি পরিচয়? তো রাবণ তো ব্রাহ্মণ রূপ নিয়ে গেছিলেন, আমি তো রাবণ, আমি রাক্ষসদের রাজা, আমার প্রভাবে দেবতার পর্যন্ত কাঁপে। হে সুন্দরী, এখন তুমি আমাকে গ্রহণ কর, তুমি আমার হাজার হাজার পত্নী আছে, কিন্তু হাজার হাজার পত্নীর মধ্যে তুমি আমার মুখ্য পত্নী হয়ে থাকবে, তোমার সেবা করবার জন্য 5000 রমণী তোমার সেবা করবার জন্য থাকবে। আর যখন সীতাদেবীটা শুনতে পেরেছেন, তখন এর স্বরূপটা বুঝতে পেরেছেন। আর সীতাদেবী তাকে কীভাবে ভর্সনার তিরস্কার করতে শুরু করেছেন, বলছে না আমি একমাত্র রামকে চিনি, আর কাউকে চিনি না। তো এই আরো তাকে বলছে, রাক্ষস বুঝতে পারছেন সীতাদেবী, তুমি এসছো আমাকে নেওয়ার জন্য, তুমি জানো তুমি কে, আর তুমি আমাকে নেওয়ার জন্য এসছো? রাম হচ্ছেন এটা সিংহের মতন, তুমি হচ্ছে শিয়াল, শিয়াল এসছো সিংহীকে নেওয়ার যাওয়ার জন্য, তুমি আমাকে স্পর্শ করতে এসেছ, তুমি তোমার সাহস আছে, তুমি সূর্যকে স্পর্শ করবে, মন্দার পর্বতকে উঠাতে চেষ্টা করছ, মানে সীতা তুমি ক্ষুধান্বিত হয়ে তাকে বলছেন, তুমি কি করছ, তুমি আগুনে হাত দিচ্ছ। তো এরকম বিভিন্ন প্রকার তাকে বলছেন, চিৎকার করে বলছেন, রাম হচ্ছে এটা গরুড়ের মতন, তুমি হচ্ছে এটা কাকের মতন, রাম হচ্ছে সমুদ্র, তুমি হচ্ছে এটা গাড্ডার মতন, রাম হচ্ছে চন্দন আর তুমি হচ্ছে কাদার মতন, রাম হচ্ছে সোনা তুমি লোহার মতন, রাম হচ্ছে সোয়ান, সোয়ান কি হংস, হংস রাজহংসের মতন, আর তুমি হচ্ছে এটা শকুনের মতন। হ্যাঁ, তুমি আমাকে হরণ করে নিয়ে যেতে পারো, কিন্তু এটি জেনে রাখো, যতদিন পর্যন্ত রামচন্দ্র থাকবে ততদিন তুমি আমাকে ভোগ করতে পারবে। তো এইরকম খুব ভর্সনা করে বলছেন। তখন সীতাদেবী বলছেন, তুমি বলছ তুই কুবেরের ভাই, তো কুবেরের ভাই তো হয় এইরকম তুমি আচরণ করছ, তুমি যত প্রকার কথা বলছে রাবণকে শুনে, তো রাবণকে সীতাকে জোর করে ধরে সীতাকে হরণ করে তাকে নিয়ে চলে যাচ্ছেন। সীতাদেবী যত প্রকার বলছেন আর উচ্চস্বরে চিৎকার করছেন, চিৎকার করে করে তখন পুষ্পকে জানে বসিয়ে নিয়ে যাচ্ছে, জটায়ু তো গাড় দিচ্ছিল, জটায়ু যখন ঘুমিয়ে পড়ছে, সীতাদেবী জটায়ুকে জাগিয়েছেন, জটায়ু উঠে উঠে তুমি একটু বলে দেবে রামচন্দ্রকে আমাকে নিয়ে যাচ্ছে, এখন জটায়ু উঠেছে, আর জটায়ু উঠে তখন রাবণকে যুদ্ধ করছে, যুদ্ধ করছে, জটায়ুকে রাবণের যুদ্ধে পারে নাকি, কিন্তু যুদ্ধ পারে না, রাবণের রথকে ভেঙে ফেলেছে, রাবণকে অস্ত্রকে ভেঙে ফেলেছে, রাবণ কিন্তু নিচে পড়ে গিয়েছে। তখন সীতাদেবীর কি হয়েছে, সব সীতাদেবীর তখন মালাগুলো সব ছেড়ে গেছে, তো সেখানে কিছু পড়ে গেছে, তো জটায়ুর সঙ্গে খুব যুদ্ধ হয়েছে, আর তখন রাবণ কি করেছে, জটায়ুর পাখা দুটো কেটে দিয়েছে, আর যখন সীতাদেবী পড়ে মরে না, মরে না, তো সেখানে পড়ে গেছে। তো এইভাবে করে জটায়ুকে বধ করে তখন রাবণ তো লঙ্কায় সীতাদেবীকে নিয়ে গেছে, তো লঙ্কায় সীতাদেবী লঙ্কাকে ঘুরিয়েছে কি করেছে, এই অরণ্যকাণ্ড আমার আর একটু পাঠ করে আজকে অরণ্যকাণ্ড শেষ করবো। তো তারা শেষ করবার আগে আমার একটু ভজন করি, এই হরে কৃষ্ণ মহাদেব যে এলেমেলে করে বললি তাহলে কিরকম লোক মনে করবে, সে আমাদের শ্রীরাম জয় রাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম নয়, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এই মন্ত্রটাকে ওরা এখানে বলুন, যারা রাম শ্রীরাম জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয়। रावण रामचंद्र की पवन पुत्र बीरहद्वान की गौरवानंदे सर्वंग सर्वपरिषि सरोवर नाम पंच अक्षरा पांचटा अक्षरा এসে তার পতন করেছিল তার মধ্যে সাত সরোবরের নাম হচ্ছে পঞ্চ অপ্সরা সরোবর ব্রহ্মা তো ধনু দিয়েছেন হ্যাঁ সে অগস্ত মুনি দিল ও ব্রহ্মা দিয়েছিল কি ব্রহ্মা দিল যে কি তীর তীর সোনাতে বান্ধানো তীর ইন্দ্র দিয়েছে টুনি ইন্দ্র দিয়েছিল টুনি আর বিষ্ণু দিয়েছিলেন আর অগস্ত মুনি এগুলো সব ওদেরকে দিচ্ছে অগস্ত মুনি যেগুলো বিষ্ণু দিয়েছিল ইন্দ্র দিয়েছিল ব্রহ্মা দিয়েছিল সেগুলি রামচন্দ্রকে দিয়েছে অগস্ত মুনির কাছে এগুলো ছিল কে কে দিয়েছিল ওনার কাছে ছিল হ্যাঁ তখন বিষ্ণু দিয়েছেন ধনু ছয়টা তো বেজে গেল তা তুমি শিক্ষা বলে দাও শেষ করে দেখুন আবার আমাদের নাটক আছে ড্যান্স আছে রিহার্সাল করতে হবে ড্যান্স ড্যান্স রেডি হবে তাহলে এখন কি করবে সন্ধ্যা আরতি করবে আমি যদি আর একটু তোমার যদি ধৈর্য থাকে তাহলে আমি আরটি করে শেষ করতে পারি পাঁচ দশ মিনিট হ্যাঁ আরটি শেষ করে দিয়ে থাকে হ্যাঁ তো রাবণের কথাটা আমরা শুনলাম তো তারপর কি হচ্ছে তো সীতা দেবী রাবণ সীতা দেবীকে ধরেছেন তো তখন তো জটায়ু এসে গেছে জটায়ু জটায়ুর যুদ্ধের কথা বলে ফেলেছি হ্যাঁ পাঠ ডানা কাটা হয়ে গেছে তো সীতা দেবী চিৎকার করছেন রাম রাম চিৎকার করছেন আর যখন সীতা দেবী সে চিৎকার শুনে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্তব্ধ হয়ে গেছে ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে গেছে তো সবাই সে সীতার দুঃখ দেখে সবাই ম্রিয়মান হয়ে গেছেন কিন্তু ব্রহ্মা খুব খুশি হয়েছেন ব্রহ্মা খুব খুশি হয়েছেন তো ব্রহ্মা বুঝতে পারছেন যে এখনই আমাদের প্ল্যানটা সফল হলো কারণ সীতাহরণ রাবণ মরণ হবে সীতাহরণ হলে রাবণ মরণ হবে না তখন রাবণ কি করছে সীতাকে কোলে করে একদম ধরে পুষ্পের উপরে নিয়ে চলে গেছে তখন সীতা দেবী এসব হার মালা টালা সব পড়ে গেছে তার ছাতি থেকে সে মুক্তর মালাগুলো পড়ে আসছে যেন মনে হচ্ছে গঙ্গা নদী সেখানে তার ছাতি থেকে বয়ে আসছে তো সীতা দেবী খুব মুঞ্জমান হয়ে গেছেন খুব চেষ্টা করছেন কি রাবণের হাত থেকে রক্ষা পাবে খুব অনুশোচনা করছেন যে কোনো ধর্ম নাই এরকম বিভিন্ন রকম কথা বলছেন তখন সীতা দেবী তার সব কাপড় সে আকাশে মানে বায়ুতে উড়ে যাচ্ছে তিলক তার মাথা থেকে তিলক মুছে গেছে সীতা দেবী খুব দুঃখ মিরমান হয়ে গেছেন রাম লক্ষ্মণ দেবী চিৎকার চিৎকার করছেন আর যখন রথে করে রাবণ নিয়ে যাচ্ছে তো সীতা দেবী দেখতে পারছেন এটা পাহাড়ের উপরে কিছু বান্দর বসে আছেন তো সীতা দেবী কি রাবণ দেখতে পারবে না সে তার সেই যে অনুসিয়া দিয়েছিলেন বস্ত্র দেশে বস্ত্র আর কিছু অলঙ্কার তার নূপুর এসব সেখানে ফেলে দিয়েছে তো এরা পেলে হয়তো রামকে সে সংবাদ দেবে তো তখন রাম তখন এই হনুমান সুগ্রীব নল নীল জম্বাবাদ সে উপর দিকে দেখছে তারা তখন রাবণ কি করছে না খুব বেগে রথকে নিয়ে সে লঙ্কায় প্রবেশ করেছে তো লঙ্কায় গিয়ে সীতাকে সুন্দর একটা প্রাসাদের মধ্যে রেখেছে তো রাক্ষসদেরকে বলেছে যে সীতাকে তোমরা মধুর কথা বলবে কেউ ভয় দেখাবে না আমার বিনা অনুমতিতে সীতার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তো এরকম খুব ভালো জায়গায় নিয়ে রেখে রাবণ চিন্তা করছে যে রাম লক্ষ্মণকে আমাকে মারতেই হবে, জনস্থানে আমার সমস্ত রাক্ষসদেরকে মেরে ফেলেছে। তো রাবণ যখন মানে সীতাদেবীকে দেখেছে, মানে আগে থেকে তো তার অভ্যাস রয়েছে মূর্খ নারীর প্রতি আসক্তিত রয়েছে, তো সীতাদেবী তো খুব আসক্ত হয়ে গেছে। সীতাদেবী শুধু কান্না করছেন আর কান্না করছেন, আর সবসময় রাম রামের কথা বলছেন, রাবণের দিকে মুখ ঘুরায় তাকাচ্ছে না। তো রাবণ বিভিন্ন প্রকার ব্যবস্থা করছে যেন সীতাদেবীকে মনে খুশি হবে। শোন, একদিন রাবণ সীতাদেবী বলছে আমি তোমাকে লঙ্কাপুরি ঘুরাই দেখাবো। সীতাদেবী যেতে চায় না, জবরদস্ত করে তো লঙ্কাপুরি দেখাবে। তো দেখাচ্ছে, রাবণ দেখাচ্ছে কত সুন্দর লঙ্কাপুরি, সুন্দর প্রাসাদ, হাজার হাজার নারী তার সেবা করবার জন্য প্রস্তুত রয়েছে। তো তাদের কাছে নিয়ে তো লঙ্কা ঘুরে সীতাদেবীকে দেখাচ্ছে, দেখ তো লঙ্কাতে 320 মিলিয়ন রাক্ষস, কত কোটি হবে?
32 কোটি।
32 কোটি রাক্ষস রয়েছে, মানে সেগুলো সে রাক্ষসকে নাকি বুড়ো বাচ্চা থেকে বাদ দিয়ে 32 কোটি রাক্ষস কেন রয়েছে লঙ্কাতে রয়েছে। তো 1000 রাক্ষস রয়েছে শুধু রাবণের সেবা করার জন্য। রাবণ বলছে সীতাদেবীকে, দেখ এখানে আমার অত রাক্ষস রয়েছে, আমার 1000 রাক্ষস শুধু আমার সেবা করে। তুমি যদি বুদ্ধিমতী হও তাহলে আমার এই বাসনাকে চরিতার্থ কর, তুমি আমার মুখ্য পাটরানী, মুখ্য রানী হয়ে থাকবে। তোমাকে দেখবার সময় আমি নিজেকে তোমার কাছে বিক্রি করে ফেলেছি, তোমাকে অত ভালোবাসছি। আরে রাম জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, এটা সাধারণ মানুষ, তুমি ওর প্রতি অত আসক্ত হয়েছে কেন? তো সীতা শুধু শুধু ক্রন্দন করছেন আর ক্রন্দন করছেন। রাবণ তাদের বলছে যে তোমার কোনো ভয় করবার কিছু নেই, তুমি মনে করো না যে এটা কোনো অন্যায় কাজ হচ্ছে। তা আমি তোমাকে প্রেম, তোমাকে ভালোবাসি, ভালোবাসা সব থেকে বড়। তুমি এরকম কথা শুনে সীতাদেবী খুব প্রধানিত হয়ে গেছে, আর সে রাবণকে রেগে বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু রাবণ বুঝাচ্ছে না শুনে রাবণ একটু রেগে গিয়ে তো নিয়ে গেছে, নিয়ে গেছে রাক্ষসদেরকে বলেছে তোমার আগে গার্ড দাও। সীতাদেবীকে আর 12 মাস সময় তোমাকে দিচ্ছি, 12 মাসের মধ্যে তুমি তোমার মনকে ঠিক কর, আমাকে বিবাহ করো না তোমাকে আমি কেটে ফেলব। আসলে রাবণ সীতাদেবীকে ইচ্ছা করলে ভোগ করতে পারত, কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছিল তার কাছ থেকে। সেই বেদবতীর অভিশাপ, আরো অনেক অভিশাপ তার রয়েছে, আমি পরে বলব দেখে। তো তুমি যদি বলৎকার কোনো নারীকে তুমি হরণ করবে তাহলে তোমার মৃত্যু হবে বা তোমার মাথা শতসহস্র খণ্ড হয়ে যাবে এরকম। সেই ভয়েতে সে বলৎকার তাকে এইটা বলেছে, রাবণ নিজেই বলছে আমি এরকম করতে পারতাম, এই জন্য তোমায় করছে না, তোমাকে সময় দিচ্ছি আমি। তো তারপরে রাবণ তখন সেখানে রেখে দিয়ে সে রাক্ষসদেরকে বলছে অশোক বনে নিয়ে গেছে। সে রাক্ষসদেরকে বলছে তোমরা যে কোনো ভাবে তাকে বুঝিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, যে কোনো ভাবে তার মনকে তুমি যেন আমাতে লাগাবে, আমাকে বিবাহ করে বুঝাও। কারণ সীতাদেবী সে অশোক বনে পড়িয়াছেন। তো সীতাদেবী অশোক বনে আছেন আর তার কোনো মন ভালো নাই, খুব শরীর খুব বিমর্ষ হয়ে পড়েছে, তার তো বারম্বার মূর্ছা হয়ে পড়ছেন, তখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কার খাওয়া দাওয়া করছে না, তখন দেবতাদের চিন্তা হয়ে গেছে যে সীতাদেবী খাওয়া দাওয়া না করে যদি মারা যায় তার সব অবস্থা, আমাদের প্ল্যান সব নষ্ট হয়ে যাবে। সীতাদেবী মারা গেল তাহলে কি রাবণ বধ হবে নাকি? তাতে রাম তার লঙ্কা আক্রমণ করবে না? তো কোনোভাবে করে সীতাকে জীবিত রাখাতে হবে। তখন ব্রহ্মা ইন্দ্রকে ডেকেছেন, তো ইন্দ্রকে বলছেন দেখ তো সীতাকে তো রাবণ হরণ করেছে, লঙ্কায় নিয়ে গেছে, তো এটা আমাদের সৌভাগ্য। তো সীতাকে হরণ করেছে কারণ এই ফলে রাক্ষস জাতি সব ধ্বংস পাবে, কিন্তু একটা বিপদ আছে। তো কি বিপদ আছে? বিপদ আছে যে সীতাদেবী যদি রামের বিরহে এরকম না খেয়ে তার যদি মৃত্যু হয়, তাহলে মৃত্যু হলে তো আমাদের সব পরিকল্পনা পণ্ড হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি কি স্বর্গীয় পায়েস আর নকে দেখি দিয়ে আস, তো সে পায়েস খেলে তার ক্ষিধা কৃষ্ণা কিছু থাকবে না, সে আনন্দে থাকবে। पवन एक था इंद्र ने कथा सुनाए ब्रह्मार कथा सुनाए तो इंद्र तार रथे आरोहण करे अशोक बन गए पहुंचे थे तो इंद्र के निद्रादेव के संगे नहीं गए थे तो इंद्रदेव संगे नहीं गए थे तो इंद्रदेव की निद्रादेव की सब राक्षस देखे घूम पारे दिए तो रक्षित घूम पारे दिए राक्षस देख घूम पारे दिए इंद्र गए थे तो इंद्र बोलते একটা ব্রাহ্মণ রূপে গিয়েছে ইন্দ্র রূপে একটা ব্রাহ্মণ রূপে গিয়েছে তো সীতাদেব বলছে আমি আছি স্বর্গের রাজা ইন্দ্র আমি এখানে এসেছি আপনার সেবা করে রামকে সাহায্য করবার জন্য আমি আপনার জন্য স্বর্গীয় পায়াসান্ন নিয়ে এসেছি আপনি এই পায়াসান্ন গ্রহণ করুন এই পায়াসান্ন গ্রহণ করলে আপনার তৃষ্ণা ক্ষিধা কিছু থাকবে না আপনি শারীরিক কোনো ক্লেশ অনুভব করতে পারবেন না তো সীতাদেব মনে করছে ইয়ে তো ব্রাহ্মণ কোন রাক্ষসরা আসছে রাক্ষসরা তো বিভিন্ন রূপ ধারণ করতে পারে এ ইন্দ্র না রাক্ষস আমি কি করে বুঝবো সীতাদেব বলছে তুমি তোমার স্বর্গীয় রূপ আমাকে দেখা যে স্বর্গীয় রূপ দেখেছেন তখন সীতাদেব দেখছেন তার মানে কি অম্লান ফুলের মালা দেখেছেন তার কাপড়া দেখছেন তার তার বস্ত্রতে কোনো মানে কি ময়লা লাগে না তখন তার কিছু লক্ষণ থেকে সীতাদেবী বুঝতে পারছেন কি হচ্ছে ইন্দ্র তখন সে সীতাদেবী কি করেছেন ইন্দ্রের কাছ থেকে সে সুইট রাইস বা পায়াসান্ন গ্রহণ করেছেন তো তখন রাম লক্ষ্মণকে ভোগ লাগিয়ে তার প্রসাদ রূপে সে গ্রহণ করেছেন তখন এইভাবে কি করেছেন না সীতাদেবী সেই জন্য সীতাদেবী অর্জুন না খেলে না কিছু করলেও সুস্থ রয়েছে এটা আছে লঙ্কায় লঙ্কায় সীতাদেবীর অবস্থা রাবণ নিয়ে গেছে সীতাদেবী ঘুরিয়ে দেখেছে বিভিন্ন প্রকার চেষ্টা করেছে সীতাদেব মনকে পরিবর্তন করাতে পারে না অশোক বনে পাঠিয়ে রাক্ষসদেরকে সেখানে গার্ড করে দিয়েছে তারপরে ইন্দ্র এসে তাকে পায়স্থান দিয়েছে এর মধ্যে এদিকে দণ্ডকারণ্যে কি হয়েছে পঞ্চপতি বনতে তো রাম লক্ষ্মণ ফিরে এসেছে রাম লক্ষ্মণ ফিরে এসছেন রাম ফিরে আসছেন তো রাম ফিরে আসছেন দেখছেন লক্ষ্মণকে লক্ষ্মণ তুমি কি করছো লক্ষ্মণ বলছে আমি এইরকম তুমি যে লক্ষ্মণ সীতা ডাকছিল তোমার রক্ষা করতে এসে আমাকে তুমি রক্ষা করতে তোমাকে নির্দেশ দিয়েছি তুমি সীতাকে ছেড়ে আসবে না তখন লক্ষ্মণ বলছে সীতা আমাকে এরকম রুক্ষবাক বলেছে লক্ষ্মণ খুব রেগে গেছেন যত রুক্ষবাক বললো তুমি আমার নির্দেশ কেন পালন করো না আর যখন রাম লক্ষ্মণ এসেছেন আর তখন দেখছে যে সেখানে কুটিরে সীতা নেই আর রাম লক্ষ্মণ কি বিমর্ষ হয়ে গেছেন কিভাবে খুঁজে বেড়াচ্ছেন এইসব খুব সুন্দর ভাবের বিষয় এটা কালকে আমরা ফ্রেশ ভাবে সকালে শুনব রামের যে বিরহ সীতাকে হারিয়ে রাম যে কিভাবে অন্বেষণ করছেন তো কালকে এসে ফ্রেশ এটা আমরা শ্রবণ করবো তাহলে ভালো ঠিক আছে जय श्यावर रामचंद्र की जय राम लक्ष्मण हनुमान की जय अद्वैत भक्त वृंद की जय जगत गुरु प्रभुपाद की जय गौर प्रेमानंद तो संगसन प्रभु तुम्हारे जो कोई शिक्षा था कि शिक्षा दाओ मुझे कह दो ठीक है संगसन पिता हम नजर है ভদচারু তুমি কবে বলবে না তুমি আজকে সন্ধ্যার পরে বলো রিহার্সাল করবে কালকে ভদচারু কালকে বলবে ময়লা জল দিয়েছ এই অদ্ভুত ও গরম জল ঘরে আটা দিয়ে সেই জন্য ঠিক আছে ওটাই জন্য কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
সীতাহরণে কিছু শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে। প্রথম, ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতা দেবী দণ্ডকারণ্যে রয়েছে পঞ্চবটীতে। তো সীতা দেবী হরিণকে দেখে আকৃষ্ট হয়েছেন, আর এদিকে রাবণ সীতাদেবীর কথা শুনে সীতাদেবীর প্রতি আকৃষ্ট হয়েছে। এখন রাবণ চাইছেন সীতাদেবীকে হরণ করতে। সীতাদেবী তো হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভক্তির প্রতিমূর্তি। ভক্তিকে হরণ করা যায় না, ভগবানের অন্তরঙ্গ শক্তিকে হরণ করা যায় না। তাই আমরা জানি রাবণ যে সীতাকে হরণ করেছিলেন সেটা অরিজিনাল সীতা নয়, সেটা যোগমায়া নয়, সেটা যে মহামায়া। কিরকম? কারণ ভগবান শ্রী রামচন্দ্র বুঝতে পেরেছিলেন এই দণ্ডকারণ্যে এত রাক্ষসদের উৎপাত, তো সেখানে সীতাদেবী সুরক্ষিত না, তাই জন্য তিনি সীতাদেবীকে অগ্নিদেবের কাছে সুরক্ষিত রেখেছিলেন এবং অগ্নিদেবের কাছ থেকে ছায়া সেটাকে গ্রহণ করেছিলেন। তাই আমরা কি জিনিস ভোগ করতে পারি, মনে করছি এই ভোগ করছি, সেটা হচ্ছে ভগবানের মহামায়া শক্তি। তাই ভগবান শ্রী রামচন্দ্রের অন্তরঙ্গ শক্তি সীতাদেবীকে ভোগ করার বাসনা যদি আমাদের জাগে সেটা তো আমরা পাবো না। তার প্রতিফল কি হবে? তার প্রতিফল হবে রাবণ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ঠিক একইভাবে আমরা আমাদের মধ্যে যদি সেরকম বাসনা জাগে তাহলে আমাদের ধ্বংসপ্রাপ্তি হবে। যখন ভগবান শ্রী রামচন্দ্র সীতাদেবীর কথায় আপাত দৃষ্টিতে মোহিত হয়ে ব্যাখ্যা করছেন যে স্ত্রীর কথায় মোহিত হলে একটি বিপদ, স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তার লীলার মাধ্যম দিয়ে প্রকাশ করছেন। যখন এই জগতের কোন কিছু মায়া শক্তির দ্বারা আমরা ধাবিত হই তো সেটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে। মারিচ সুন্দর ভূমিকা বেশ ধারণ করেছে, দেখতে খুব সুন্দর লাগে। ব্যাখ্যা করা হচ্ছে মায়া শক্তি দেখতে খুব সুন্দর, সেটা দূর থেকে দেখলেই ভালো। উদাহরণ দেওয়া হচ্ছে যে সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ যদি আমরা দূর থেকে দেখি খুব সুন্দর, যারা পুরীতে গেছে দূর থেকে খুব সুন্দর লাগে, কিন্তু সেই ঢেউ দেখে যদি সেই ঢেউয়ের কাছে যায় তাহলে আপনারা জানেন মারা যাব, দুজন মারা গেল, তিনজন মারা গেল। তো ঢেউয়ের কাছে গেলে কি হবে? বিপদ ঘটবে, মৃত্যু ঘটবে। তাই জন্য আমাদের মায়া শক্তি দূর থেকে দর্শন করে প্রণাম করা উচিত, কিন্তু সেই মায়ার প্রতি তাকে দেখে যদি তাকে পাওয়া বাসনা করা যায় তাহলে আমাদের জীবনে বিপদ ঘটবে। ঠিক যেভাবে রাম লক্ষ্মণ নিজে তার কোন পুরুষোত্তম ভগবান তাদের জীবনে বিপদ এসেছিল। তো যখন রামচন্দ্র চলে গেলেন সীতাদেবীর কথা শুনে, তখন রামচন্দ্র লক্ষ্মণকে বললেন যে তুমি সীতাদেবীর কাছে থাকো। তো সীতাদেবী ভক্তির প্রতিমূর্তি এবং লক্ষ্মণ আছেন গুরুদেব। তখন আমাদের ভক্তি সুরক্ষিত থাকবে যখন আমরা ভগবানের নির্দেশ অনুযায়ী গুরুদেবের আশ্রয়ে থাকি। তো সীতাদেবী সুরক্ষিত থাকতেন যদি তিনি গুরুদেবের আশ্রয়, লক্ষ্মণের আশ্রয়ে থাকতেন। তো ভগবান রাম বলে গেলেন যে তুমি লক্ষ্মণের কাছে থাকবে, লক্ষ্মণকে বলে গেলেন তুমি একে সুরক্ষা করবে। কিন্তু সীতাদেবী যখন মারিচের কথা শুনল সেটা ভাবল যে রামের কথা, আবার মায়ার প্রভাব। যে মায়ার প্রভাব যখন আমাদের জীবনে প্রভাবিত হয় তো ভগবানের কথার থেকে মায়ার কথাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তাই ভগবান যে রামচন্দ্রের কথাকে অস্বীকার করে সীতা দেবী জোর করে লক্ষণকে রামের কাছে পাঠান। তারপরে যদিও বাল্মীকি রামায়ণে নেই, বলা আছে যে ভগবান শ্রী রামচন্দ্র যখন চিৎকার শুনলেন তখন লক্ষণ যেতে না চাইল, কিন্তু খুব পুরো বাক্য সীতা দেবী বললেন, তখন সহ্য করতে না পেরে বললেন যে আমি যাচ্ছি, কিন্তু আপনি একটা জায়গা করে দিয়েছিলেন যদি বাল্মীকি রামায়ণ সেটা নেই, যে এর বাইরে যাবেন না, এটা বাউন্ডারি দিয়ে দিয়েছিলেন। কিন্তু লক্ষণ যখন চলে গেল তখন রাবণ তো সন্ন্যাসী বেঁচে এলেন, ভণ্ড সন্ন্যাসীর আমাদের যে তার প্রথম আচার্য হচ্ছে রাবণ, রাবণ হচ্ছে ভণ্ড সন্ন্যাসীদের আচার্য। তো এই যুগতে দেখা যায় যে যারা অসুর তারা অনেক সময় সন্ন্যাসী বেশ ধারণ করে আসে, কিন্তু সীতা দেবী তার বাবার কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন, কি শিক্ষা লাভ করেছিলেন যে সাধু সন্ন্যাসীদেরকে সম্মান করা উচিত, আর বিশেষ করে যখন গৃহে কেউ আসে তাদেরকে অবশ্যই সম্মান করা। সীতা দেবী যদিও বুঝতে পেরেছিলেন যে রাবণ যথার্থ সন্ন্যাসী নয়, তার কথাবার্তা গুলো অন্যরকম কথাবার্তা, কিন্তু যেহেতু তিনি সন্ন্যাস বেঁচে রয়েছেন সাধু বেঁচে রয়েছেন, তার সত্ত্বেও সীতা দেবী তাকে সম্মান করে সাধুর অভ্যর্থনা করেছিলেন, তার কুটিরে যে আসলো সেটা রাবণকে নিবেদন করেছিলেন। কিন্তু লক্ষণের কথা এটা ছিল সীতা দেবীর শক্তি যে সাধুকে সম্মান করতে না, কিন্তু তার শিক্ষাটা যেটা আপাতত শক্তি বলে মনে হলো সেটা দুর্বলতায় পরিণত হলো। কেন দুর্বলতায় পরিণত হলো? কারণ তিনি তার এখানে যেখানে গুরুদেবের কথা বলেন লক্ষণের কথা শুনলেন না, তিনি লক্ষণ যে তার একটা বাউন্ডারি দিয়ে গেল সেই বাউন্ডারিকে অতিক্রম করলেন। ঠিক একইভাবে আমরা হয়তো জীবনে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি, কিন্তু গুরুদেবের নির্দেশ হচ্ছে চরম, তাই গুরুদেবের নির্দেশে যদি আমরা অতিক্রম করার চেষ্টা করি এবং বুঝছি যে আমি আরো ভালো জানি গুরুদেবের থেকে, তাহলে জীবনে চরম বিপদ আছে। ঠিক যেভাবে সীতা দেবী লক্ষণের কথা শুনলেন না, লক্ষণের কথা না শুনে লক্ষণের কথাকে অমর্যাদা করে তিনি তার যে বাউন্ডারি সেটাকে অতিক্রম করলেন, তারপরে সীতা দেবীর জীবনে বিপদ কমিয়ে আসে। ঠিক এইটা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আমাদের ভক্তি জীবন তখনই সুরক্ষিত থাকবে যখন গুরুদেবের নির্দেশকে আমরা যথাযথভাবে পালন করব। আর একটা হচ্ছে এই যে রামচন্দ্রের এই লীলা, এটা তো সেটা বার্ষিক বহিঃপ্রকাশ হচ্ছে, শুধু ভগবান শ্রী রামচন্দ্র এই সীতাহরণ লীলা প্রকাশ করলেন এই জগতে, তার কারণ তিনি বিপ্রলম্ব ভাব, যে সীতার বিরহে তার যে বিপ্রলম্ব ভাবের অনুভূতি তিনি করতে চেয়েছিলেন। তাই যখন সীতা চলে যায় এক বছর তার থেকে দূরে ছিলেন, তো সেই এক বছর দূরে থাকার ফলে ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর যে বিপ্রলম্ব ভাবের চরম পরাকাষ্ঠা তারা অনুভব করেছিলেন। এটা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের এই লীলা করার অন্তরঙ্গ কারণ, যেরকম মহারাজ আগেও ব্যাখ্যা করছিল। এইভাবে ভগবানের এক একটি লীলার মাধ্যম দিয়ে ভগবান বহু ধরনের শিক্ষা আমাদের জীবনে প্রকাশ করে, সেগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন সুরক্ষিত থাকে, কারণ ভগবানের চরণে আমরা ভক্তি লাভ করে ভগবানের আমরা চরণাশ্রয় লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন, ভারতের কোথায় গেল?
লক্ষণ হচ্ছে তো আদিগুরু, যেমন বলরাম আদিগুরু, তিনি গুরুদেব প্রতিনিধিত্ব করছেন রাম হচ্ছেন ভগবান, আর সীতা দেবী হচ্ছেন ভক্তি। আমরা যখন ভক্তি সম্পদ লাভ করার চেষ্টা করছি, সেই ভক্তি সম্পদ লাভ করতে গেলে গুরুদেবের নির্দেশ যদি আমরা পালন না করি তাহলে সেই ভক্তি আমরা লাভ করতে পারবো।
মহাপুর দক্ষিণ ভারতে গেছিলেন, একটা ব্রাহ্মণ আমার ভাষা ভাষা মনে করছে, ভালো মনে করছেন, খুব কান্না করছিল রাম ভক্ত, ও কান্না করেছিল যে এরকম আমার সীতা দেবীকে রাবণ চুরি করে নিয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, মনে আছে? রামচন্দ্রের বিয়ে দক্ষিণ ভারতে একটা পুঁথি পেয়েছে, হ্যাঁ চৈতন্য মহাপুর, চৈতন্য মহাপুর দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তো এরকম দেখে সে কান্না করছে ব্রাহ্মণ যে সীতা দেবী যে এরকম রাবণ হরণ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তো রামচন্দ্রটা পুঁথি পেয়েছেন, এ সরি চৈতন্য মহাপুর তা পুঁথি পেয়েছেন, সে পুঁথিতে লেখা আছে তা আসলে রাবণ সীতা দেবীকে নিতে পারে না। আমি শুনেছি যে এই যে লক্ষণ রেখা তো খুব ফেমাস, লক্ষণ রেখা করে গেছে, আর যখন রাবণ ভিক্ষা করতে গিয়েছে সে লক্ষণ রেখাকে ক্রস করতে পারছে না, আর লক্ষণ রেখা ক্রস করে সীতাকে নেবে কী করে, সীতা তো কি ভিক্ষা নিয়ে এসছে, তো রাবণ বলছে সে ভিক্ষাটা আগিয়ে এসে বলে দিতে হবে, সীতা বলছে এখানে সে নিয়ে রেখা, সীতা যদি লক্ষণ বলছে এই রেখা তুমি ক্রস করবে না, আর যখন সীতা দেবী ক্রস করেছেন আগুন জ্বলে উঠেছে, তখন নাকি অগ্নি দেবতা সীতা দেবীকে করে নিয়ে গেছে, অগ্নি দেবতা রেখে দিয়েছে, কিন্তু মায়া সীতাকে নিয়ে গেছে, তো মায়া সীতার মাধ্যমে সে লীলা হচ্ছে, মায়া সীতা হলেও তার সীতার অনুভব তার যে শক্তি প্রকাশ সেগুলো লীলা কি করে হচ্ছে, তো পরবর্তী সময় যখন সীতাকে উদ্ধার করা হয়েছে, মায়া সীতাকে যখন উদ্ধার করা হচ্ছে লঙ্কা থেকে, তখন রামচন্দ্র বলছেন তোমার সতীর্থ পরীক্ষা করতে হবে, তুমি ঠিক আছো, তো সেজন্যে যখন সে মায়া সীতা অগ্নিতে প্রবেশ করেছেন, তো অগ্নিতে মায়া সীতা থেকে যে আসল সীতা অগ্নি গ্রহণ করেছিলেন, তো আসল সীতাকে আবার হেল্প করে দিয়েছেন। কালকে কালকে কুইজ কন্টেস্ট হবে, যেসব কথা আলোচনা হবে তিন চার দিন ধরে আপনার গ্রুপ হয়ে বসবেন, তো ওদের যে প্রসব প্রশ্ন করে রেখেছে, তো আপনারা গ্রুপ করে বসে কুইজ পয়েন্ট হবে, পাঁচ পয়েন্ট করে যে প্রশ্ন যে গ্রুপ উত্তর, চারজন চারজন করে একটা গ্রুপ করা হবে, চারজন পাঁচজন করে, তো একটা প্রশ্ন দেওয়া হবে, যে প্রশ্ন যে গ্রুপ উত্তর দেবে সে পয়েন্ট দেওয়া হবে, তো ফার্স্ট সেকেন্ড থার্ড কারা ভালো করে শুনছে নোট করেছে সেখান থেকে বিচার করা, ঠিক আছে? ঘোষণা আছে, ঘোষণা করা,
হরে কৃষ্ণ বলিয়ে শ্রীরামচন্দ্র ভগবান কী যায়, সাধু সন্ত মহারাজ কী যায়, জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কী যায়, শ্রী শ্রীমান ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কী যায়, শঙ্কর সন্নিধান প্রভু কী যায়, সমবেত ভক্ত